আছি আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরই একজন নিয়মিত শ্রোতা নোমান, ঢাকা থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করব যা হয়তো আপনাদের ভাবনার জগৎকে পুরোপুরি নাড়িয়ে দেবে। আমি সিফাত আলম। আজ ঘটনার শুরুটা কথকের মাধ্যমেই করলাম। মূল ঘটনায় যাবার আগে রাসেল ভাইয়ের কাছে বিনীত অনুরোধ, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনার শুরুটা হয় আজ থেকে বেশ কয়েক বছর আগে। আমি তখন ঢাকার একটি খুব পরিচিত এবং অভিজাত আবাসিক এলাকা ধানমন্ডিতে থাকতাম। এই এলাকাতেই আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3-4 বছর কেটেছে। আবাসিক এলাকা হওয়ার সুবাদে সেখানে মানুষের বসবাস যেমন বেশি, তেমনি একটা ছিমছাম নিরিবিলি পরিবেশও ছিল। সেখানে থাকতে থাকতেই স্বাভাবিকভাবেই আমার কয়েকজন বন্ধু হয়ে যায়। বলছিলেন নোমান ভাই, বাকিটাও তার ভাষাতেই বলছি। আসলে বন্ধু হয়ে তো জীবনে অনেকেই আসে, কিন্তু সবাই তো আর মনের মতো হয় না। তবে যাদের কথা বলছি তারা আমার বেশ কাছেরই ছিল। বিশেষ করে আমার গলিতেই আরেকটা ছেলে থাকত, ওর বাসা ছিল আমার গলি থেকে একটু ভেতরের দিকে। ওর নামটা আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না, কারণ ও এখনো আমার খুব ভালো বন্ধু। ওর সাথে আমার এখনো যোগাযোগ আছে। আমি ঘটনার সুবিধার্থে ওর একটি ছদ্ম নাম দিচ্ছি। ধরুন ওর নাম ফাহিম। ফাহিম আর আমি প্রায় সমবয়সী। তখন আমাদের বয়স কত হবে, এই ধরুন 18 কি 19। কৈশোর পেরিয়ে সবে মাত্র তারুণ্যে পা দিয়েছি। দুনিয়ার কোনো জটিল চিন্তা মাথায় থাকে না, শুধু ঘোরাঘুরি, আড্ডা আর ফুর্তি। আমার এলাকার বেশ কয়েকজন বন্ধু ছিল, আমরা মিলে সারাদিন একসাথেই থাকতাম। তবে ফাহিমের সাথে আমার সম্পর্কটা ছিল বেশ গভীর। আমরা একসাথে ঘুরতে যেতাম। এলাকায় বেশ কিছু সুন্দর জায়গা ছিল, কোনো সুন্দর জায়গা পেলেই আমরা সেখানে গিয়ে বসতাম। বয়সে অপরিণত, স্মার্ট প্রমাণের জন্য সবাই কম বেশি স্মোক করতাম। দিনগুলো এতটাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিল যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের রুটিন ছিল প্রায় এক। ফাহিম ছেলেটা প্রথম দিকে খুবই স্বাভাবিক ছিল, ভীষণ হাসিখুশি, প্রাণবন্ত। ওর সাথে আড্ডা দিলে সময় কিভাবে কেটে যেত টেরই পেতাম না। কিন্তু মানুষের পরিবর্তন কি একদিনে হয় না। খুব ধীরে ধীরে চোখের সামনেই একজন মানুষ কেমন যেন অচেনা হয়ে ওঠে। ফাহিমের বেলাতেও ঠিক তাই হল। যে ছেলেটা সারাদিন এত হাসিখুশি থাকত, সে হুট করেই কেন যেন একটা অন্ধকার খোলসের ভেতর নিজেকে গুটিয়ে নিল। আমি প্রথমে বিষয়টা অতটা গুরুত্ব দেইনি। আমি ভেবেছিলাম হয়তো ওর শরীরে কোনো সমস্যা কিংবা পারিবারিক কোনো ঝামেলার কারণে ওর মেজাজটা খারাপ। কিন্তু আমার ধারণা যে কতটা ভুল ছিল তা আমি পরে বুঝতে পারি। ওর পরিবর্তনগুলো ছিল বেশ চোখে পড়ার মতো। ও কেমন যেন চুপচাপ হয়ে গেল। ওর চোখের নিচে স্পষ্ট কালো দাগ পড়ে গিয়েছিল। চেহারাটা সবসময় ফ্যাকাশে লাগত। মনে হতো ওর শরীর থেকে কেউ যেন সমস্ত রক্ত শুষে নিয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল ওর কথাবার্তায়। মাঝে মাঝেই ও আমার সাথে এমন সব অদ্ভুত কথা বলত যা শুনলে যে কারণে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। প্রায় 2 মাস যাবৎ ফাহিমের সাথে আমার যোগাযোগ হচ্ছে না। আমি ভাবছি কি হল ওর। এই ভেবে আমার এক বন্ধু রিফাতকে ফোন করি, কেননা রিফাত আর ফাহিম একসাথেই লেখাপড়া করে, সে ফোন রিসিভ করে না। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রাতের বেলা রিফাত আমাকে ফোন করে। আমি ফাহিমের কথা জিজ্ঞেস করতেই সে আমাকে কিছু কথা শোনায় যা শুনে আমি চিন্তায় পড়ে যাই।
নোমান ভাই, কয়েক মাস আগে আমি আর ফাহিম এলাকার মোড়ে দাঁড়িয়ে আছি। রাত বেশ গভীর। আমি খেয়াল করলাম ফাহিম খুব উসখুস করছে। ওর আচরণগত পরিবর্তনগুলো সবারই চোখে পড়ছিল। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, চোখ মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। আমি আর থাকতে না পেরে ওকে জিজ্ঞেস করলাম, ফাহিম কতদিন ধরে আমি খেয়াল করছি কি হয়েছে তোর বলতো, এরকম চুপচাপ হয়ে গেছিস কেন, কোনো সমস্যা? আমার কথা শুনে ফাহিম হঠাৎ আমার হাতটা শক্ত করে চেপে ধরে। ওর চোখ দুটো লাল, সারা শরীর থরথর করে কাঁপছে। সে অত্যন্ত করুণ আর ভারী কণ্ঠে আমাকে বলল, রিফাত, আমি না বুঝে একটা ভয়ঙ্কর অন্ধকার জগতে পা দিয়েছিলাম। আমি তওবা করে সেখান থেকে ফিরে এসেছি, কিন্তু ওরা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি আকাশ থেকে পড়লাম, অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অন্ধকার জগৎ মানে? ফাহিম এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, আমার সাথে এখন যা হচ্ছে তুই শুনলে তোর রাতের ঘুম হারাম হয়ে যাবে। আমি ওদের দেয়া শর্ত ভেঙে চলে এসেছি বলে ওরা আমাকে প্রতি মুহূর্তে ভয় দেখাচ্ছে। আমি বেশ সিরিয়াস হয়ে গেলাম, ওর কাঁধে হাত রেখে নরম সুরে বললাম, কি হয়েছে তোর, কারা ভয় দেখায় তোকে, খুলে বল। ফাহিম তখন আমাকে যা বলল তা শুনে আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল। ও বলল, ওর রুম থেকে নাকি মাঝে মাঝেই ওর জামাকাপড় গায়েব হয়ে যায়, হুট করে টেবিল থেকে জিনিসপত্র নিচে পড়ে যায়, কেউ যেন ইচ্ছে করে ফেলে দেয় সবকিছু। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হল, ও যখন ঘুমায় তখন ওর মনে হয় কেউ একজন ওর কানের কাছে দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলছে, ওর ঘাড়ের কাছে কেউ যেন বরফের মতো ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করছে। আমি ফাহিমের কথাগুলো হজম করার চেষ্টা করছিলাম, ও বলেই যাচ্ছিল, ভাই রিফাত, আমি তওবা করে ফিরে আসার পর থেকে ওরা আমাকে অপবিত্র রাখার সব রকম চেষ্টা করছে। আমি গোসলে গেলেই মনে হয় পানিগুলো যেন আগুন, শরীর জ্বলতে থাকে, ওরা চায় না আমি গোসল করি। আমি তখন খেয়াল করলাম ফাহিমের শরীর থেকে আসলেই বিদঘুটে গন্ধ আসছে, অথচ ফাহিম ছিল আমাদের মধ্যে সবচেয়ে পরিপাটি। আমি বললাম, তোর এই অবস্থা থেকে পুরোপুরি বের হয়ে আসতে হলে তোকে ফাইট করতে হবে, তুই ভয় পাস না, পাঁচ অক্ত নামাজ পড়, দেখবি সব ঠিক হয়ে যাবে। ফাহিম ঢোক গিলে বলল, তুই জানিস না ওরা কতটা শক্তিশালী, ওই যে মার্কেটের পেছনে মসজিদটা দেখছিস, আমি যখন ওই অন্ধকার জগতে পড়েছিলাম একদিন একা বসে ভাবছিলাম ওরা আসলে আছে কিনা, আমি একটা প্রমাণ চেয়েছিলাম। এরপর যখন মাথা তুলে মসজিদের মিনারের দিকে তাকালাম, দেখলাম মিনারের ওই সবুজ লাইটটা আমি অন্যরকম দেখছি। আমি ফাহিমের কথা শুনে সাহস দেওয়ার চেষ্টা করলাম, ওসব তোর মনের ভুল, ভরসা রাখ।
রিফাত ফোনে আমাকে কথাগুলো বলছিল, আমি শ্বাসরুদ্ধ হয়ে শুনছিলাম।
নমন ভাই, ফাহিমের চেহারা আর তার আতঙ্ক দেখে ওই রাতে আমি নিজেও বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। ফাহিম ছেলেটা তো কখনো নামাজ পড়তো না, আমরা যখন এলাকার সবাই মিলে জুম্মার নামাজ পড়তে যেতাম মসজিদে, ও তখন মার্কেটের পেছনে বসে সিগারেট টানত। কিন্তু ওর এই কথাগুলো শোনার পর আমি বুঝতে পারলাম ওর সাথে আসলেই খুব ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে। ওই দিন রাতে পাড়ার একটা বিয়ের অনুষ্ঠান থাকায় আমরা বেশ রাত পর্যন্ত বাইরে থাকার সুযোগ পেয়েছিলাম। ফাহিম আর আমি কথা বলতে বলতে অনেকটা সময় পার করে ফেলি। রাত তখন আড়াইটা কি তিনটার কাছাকাছি, ঘুরতে ঘুরতে আমরা আমাদের বাড়ির ঠিক পেছনে একটা ছোট পার্কে বসেছিলাম। চারিদিক শুনশান নিরবতা, একটা পাতা নড়ারও শব্দ নেই। আমি আর ফাহিম পার্কের এক কোণে একটা বেঞ্চে বসেছিলাম। পার্কের ঠিক অন্য কোণে বাচ্চাদের খেলার জন্য একটা দোলনা ছিল, আমরা গল্প করছিলাম। হঠাৎ ফাহিম কথা থামিয়ে দিল, ওর দৃষ্টি ওই দোলনার দিকে, ফিসফিস করে বলল, রিফাত, দোলনার দিকে তাকা। আমি তাকালাম, আমার বুকের ভেতর ধুকপুকানি কয়েক গুণ বেড়ে গেল। ফাঁকা দোলনা, দোলনার তবু আপন মনে দুলছে, জোরে না, খুব আস্তেও না, ঠিক যেন একটা বাচ্চা বসে দোল খাচ্ছে। ক্যাঁচ ক্যাঁচ করে একটা জং ধরা আওয়াজ আসছিল, অথচ ওই রাতে সেখানে বিন্দুমাত্র বাতাস ছিল না, গাছের একটা পাতাও নড়ছিল না, তাহলে দোলনাটা দুলছে কিভাবে? আমি নিজেকে বোঝাবার চেষ্টা করলাম, হয়তো বাতাসেই দুলছে, কিন্তু আমার নিজের মনই আমার কথাগুলো বিশ্বাস করতে পারছিল না। আমি দোলনার দিক থেকে চোখ ফিরিয়ে ফাহিমের দিকে তাকালাম, ও হাসছে, সেই বাঁকা হাসি। আমি কিছু বলতে যাব ঠিক সেই মুহূর্তে পার্কের বাইরের দিক থেকে তিন চারটা রাস্তার কুকুর ভেতরে ঢুকলো। কুকুরের স্বভাব তো জানেনি, এরা রাতের বেলা খাবার খোঁজে বা নিজেদের এলাকায় পাহারা দেয়, কিন্তু ওই কুকুরগুলোর আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। ওরা মাটিতে নাক লাগিয়ে কি যেন শুকতে শুকতে আমাদের দিকেই আসছিল। বেশ ভয় পেয়ে গেলাম, কুকুরগুলো আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে এসে দাঁড়ালো, ওদের চোখগুলো অন্ধকারে জল জল করছিল, ওরা আমাদের দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত একটা আওয়াজ করছিল। ঘেউ ঘেউ না, গলার থেকে গড়গড় একটা আওয়াজ। মনে হচ্ছিল ওরা আমাদের নয়, আমাদের আশেপাশে থাকা অন্য কিছুকে ভয় দেখাচ্ছে বা ভয় পাচ্ছে। ফাহিম কুকুরগুলোর দিকে তাকিয়ে একটা অদ্ভুত আওয়াজ করল, সাথে সাথে কুকুরগুলো লেজ গুটিয়ে উল্টো দিকে দৌড় দিল। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি ফাহিমকে জিজ্ঞেস করলাম, ফাহিম কি হচ্ছে এসব? চল চল এখান থেকে, আমার ভালো লাগছে না। আমরা পার্ক থেকে বের হয়ে এলাম। এর পর থেকে ওর সাথে আর আমার সাক্ষাৎ নেই। ও কি করছে, কেমন আছে, আমি কিছুই জানি না।
ফোনটা রাখার পর রিফাতের কথাগুলো শুনে আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। সিদ্ধান্ত নিলাম কালই ফাহিমের বাসায় যাব। পরের দিন রাতে ফাহিমের বাসায় গেলাম। তাকে বেশ চাঙ্গা দেখাচ্ছে, কিন্তু আমি ঠিক করেছিলাম আজ ওর কাছ থেকে পুরো ব্যাপারটা বুঝব। ফাহিমকে আমি এইসব ব্যাপারে জিজ্ঞেস করতে এসে বুঝতে পারল রিফাত আমাকে সব বলে দিয়েছে। সে চুপ থেকে বলল,
নোমান তুই তো কিছু ব্যাপার জানিস ঠিকই, কিন্তু আমি তোকে এমন একটা ঘটনা বলবো যা শুনলে তুই বিশ্বাসই করতে পারবি না আমি কিভাবে বেঁচে ফিরেছি।
আমি কোনো কথা না বলে ওর দিকে তাকিয়ে রইলাম। ফাহিম বলতে শুরু করল,
রিফাতের সাথে পার্কে রাতে আমার দেখা হয়। ততদিনে আমার এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসার কয়েক মাস পার হয়ে গেছে, কিন্তু আমাকে কোনো এক অশুভ শক্তি তাড়া করে বেড়াচ্ছিল। রিফাতকে তখনও আসল ঘটনা বলিনি। আসল ঘটনার শুরু আরো বেশ কয়েক মাস পর। আমি তখন একটা গ্রুপের সাথে খুব মিশতাম। ওরা নিজেদের একটা বিশেষ কমিউনিটি বলে দাবি করত। ওদের পার্টিগুলো খুব অদ্ভুত অদ্ভুত জায়গায় হতো। একদিন আমাকে আর আমার কাজিনকে ওরা একটা পার্টিতে নিয়ে গেল। জায়গাটা ছিল শহরের একটু বাইরে, একটা পুরনো বাড়ি। আমরা সেখানে যাওয়ার পর চারপাশের পরিবেশ দেখে আমার কাজিন তো বেশ মজা পাচ্ছিল, কিন্তু আমার কেন যেন খুব অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল আমি কোনো ভুল জায়গায় চলে এসেছি। পার্টির এক পর্যায়ে একজন লোক আমার কাছে এলো। লোকটার পরনে ছিল পুরো কালো রঙের পোশাক, চোখে একটা কালো চশমা। লোকটা এসে আমার হাত ধরল। ওর হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। লোকটা আমাকে আর আমার কাজিনকে টেনে একটা আলাদা রুমে নিয়ে গেল। রুমটা ছিল ঘুটঘুটে অন্ধকার, শুধু একটা টেবিলের ওপর একটা ল্যাপটপ রাখা। ল্যাপটপের স্ক্রিনের আলোতেই রুমের ভেতরের সামান্য কিছু অংশ দেখা যাচ্ছিল। লোকটা আমাকে ওই ল্যাপটপের সামনে বসালো। তারপর ল্যাপটপটা অন করে স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে খুব শান্ত গলায় বলল, এটা পড়ো, যদি ইন্টারেস্টেড হও তাহলে শুধু একটা ক্লিক করবে, বাকিটা সামলে নেব। এই কথাটা বলে লোকটা রুম থেকে বেরিয়ে গেল। আমার কাজিন আমার পাশেই বসা ছিল। ও এসবের কিছুই বুঝছিল না, ও শুধু মজা দেখছিল। আমি ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালাম। সেখানে ইংরেজি ভাষায় একটা চুক্তিপত্র লেখা। প্রথম দুই লাইনে লেখা ছিল, এই চুক্তিতে স্বাক্ষর করলে আমি পৃথিবীর যে কোনো দেশের সিটিজেনশিপ বা নাগরিকত্ব পাব। আমাকে অফুরন্ত টাকা পয়সা, গাড়ি দেয়া হবে, বাড়ি দেয়া হবে। আমার পুরো পরিবারকে একটা বিলাসবহুল জীবন দেয়া হবে। খ্যাতি, সম্মান সবকিছু আমার পায়ের কাছে লুটিয়ে পড়বে। এগুলো পড়ে আমার কাছে ব্যাপারটা খুব ফালতু মনে হল। আমি ভাবছিলাম কেউ হয়তো আমার সাথে প্র্যাঙ্ক করছে। আমি তখন তৃতীয় আর চতুর্থ লাইনটা পড়লাম। ফাহিম হঠাৎ থেমে গেল। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আমি অধৈর্য হয়ে বললাম, কি লেখা ছিল বল আমাকে। ফাহিম আমার হাতটা শক্ত করে ধরল। ওর হাত কাঁপছে, ওর গলা ভাঙা। নোমান আমি তোকে বলতে পারবো না ওই লাইনে কি লেখা ছিল। আমি যদি তোকে বলি তুই হয়তো আমাকে এখনই এখানে মেরে ফেলবি। শুধু এইটুকুই জেনে রাখ, ওই দুটো লাইনে এমন ভয়ঙ্কর, এমন জঘন্য কুফরি আর শিরক লেখা ছিল যা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কল্পনাও করতে পারে না।
ফাহিমের কথা শুনে আমার শরীর হিম হয়ে গেল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। ওই লাইনটা পড়ার পর থেকে আমার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করল। আমার মনে হলো আল্লাহর তরফ থেকে, অদেখা কোনো জগৎ থেকে কেউ একজন আমার গালে প্রচণ্ড চড়ে একটা চড় মেরেছে। আমার হুঁশ ফিরে এলো। আমি বুঝতে পারলাম আমি কতটা ভয়ঙ্কর একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। আমি ল্যাপটপ সজোরে বন্ধ করে দিলাম। আমার কাজিন তখনও হাসছিল।
আমি আমার কাজিনের কলার ধরে টেনে হিঁচড়ে ওই রুম থেকে বের করে আনলাম। আমরা দৌড়ে এসে গাড়িতে উঠলাম। আমি এমন ভাবে বাসায় ফিরেছি যেন আমার পেছনে স্বয়ং শয়তান ধাওয়া করেছে। ওই রাতে বাসায় ফিরে আমি আর ঘুমোতে পারিনি রোমান। আমি আমার রুমের দরজা বন্ধ করে হাউমাউ করে কেঁদেছি। আমার মনে হচ্ছিল আমি মরে যাব। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি কোনো মতে বাথরুমে গিয়ে গোসল করি, শরীরটাকে পাক করে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা করি, কিন্তু ওরা আমাকে এত সহজে ছাড়েনি নোমান। এরপর কয়েক মাস আমার উপর দিয়ে কি ভয়ঙ্কর সময় গেছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। হাব্বা আম্মা হুজুর দিয়ে রুকাইয়া করানোর পর এখন আমি কিছুটা স্বাভাবিক। আমি এখন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এখন অন্তত জুম্মার নামাজটা তো পড়ি। ফাহিমের কথাগুলো শুনে আমার চোখের কোণে পানি এসেছিল। বললাম, খুব ভালো করেছিস ভাই, আল্লাহ তোকে মাফ করুন। ফাহিমের এই কথাগুলো শোনার পর আমি বুঝতে পারলাম ও কতটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। ওই ঘটনার পর থেকে ফাহিমের মধ্যে আসলেই অনেক পরিবর্তন এসেছিল। ও আগের মতো আড্ডায় আসতো ঠিকই, কিন্তু ওই সব অন্ধকার জগতের কথা উঠলেই ও রেগে যেত। আগে হয়তো ওই শয়তানের উপাসক ছিল, তাদের ক্ষমতা, তাদের টাকার কথা বলে সে মুগ্ধতা ছড়াত, কিন্তু ওই রাতের পর থেকে ওই সম্প্রদায়ের চরম বিরোধী হয়ে ওঠে। নোমান ভাইয়ের এই ঘটনাটা শোনার পর আমার নিজেরও গা শিউরে উঠেছিল। আমাদের এই যান্ত্রিক জীবনে কত কিছুই না ঘটে, ইন্টারনেটে আমরা কত কিছুই না পাই, আমাদের কৌতূহল আমাদের কতই না ক্ষতি করে। মাঝে মাঝে একা বসে ভাবি, এই যে আমরা এত আধুনিক হয়েছি, এত প্রযুক্তি ব্যবহার করছি, কিন্তু দিন শেষে সবকিছু আসলে কতটা নিরাপদ। নোমান ভাই আমাকে আরো কিছু কথা বলেছিলেন ফাহিমের ব্যাপারে। ফাহিম নাকি ওই ঘটনার পর থেকে বেশ কিছুদিন ঠিকমতো ঘুমাতে পারত না। ওর সবসময় মনে হতো ওই কালো পোশাকের লোকটা ওর ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, লোকটা যেন ওর জন্য অপেক্ষা করছে। ও কখন ঘর থেকে বের হবে আর লোকটা ওকে ধরে নিয়ে যাবে। রাতের বেলা একটু শব্দ হলেই ফাহিম চমকে উঠত। ওর বাবাও ওর এই অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। ওকে বেশ কয়েকজন হুজুরের কাছেও নিয়ে গিয়েছিলেন। হুজুররা ওকে রুকাইয়া করিয়েছিল। সেগুলোর পর ফাহিম আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। আমি নোমান ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাই ফাহিম কি এখনো আপনাদের এলাকাতেই থাকে? নোমান ভাই জানিয়েছিলেন, না, ফাহিমরা ওই ঘটনার বছরখানেক পরেই বাসা বদল করে অন্য জায়গায় চলে যায়। তবে নোমান ভাইয়ের সাথে ওর এখনো যোগাযোগ আছে, ওরা মাঝে মাঝে ফোনে কথা বলে। ফাহিম এখন অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করছে। আমি নোমান ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাই ওই রাতে ফাহিমের সাথে বসে যখন সব শুনছিলেন তখন আপনার নিজের কেমন লাগছিল? নোমান ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর বলবো ভাই, ওই রাতের কথা মনে পড়লে আজও আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। রিফাতের বলা কথাগুলো ভাবছিলাম। রিফাত যখন বলে দোলনাটা নিজে নিজে দুলছিল, তখন আমার মনে হচ্ছিল আমি নিজেই হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছি। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই যে মসজিদ, ওই যে লাইটটা, ওই ব্যাপারটা? নোমান ভাই বলেছিলেন, আমি ফাহিমের কাছ থেকে ওই ঘটনা শোনার পর কয়েকদিন ভয়ে ওইদিকে আর যাইনি। তারপর একদিন দিনবেলা গেলাম, গিয়ে দেখলাম মিনারের ওই জায়গাটায় আসলেই একটা সবুজ রঙের লাইট লাগানো আছে। কিন্তু ও যে শেপের লাইটটার কথা বলছিল সেরকম না। এই কথা শোনার পর আমি আর কোনো প্রশ্ন করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে আমাদের চারপাশের চেনা জগতের আড়ালে যে অচেনা জগৎটা লুকিয়ে আছে সেটা আসলেই খুব ভয়ঙ্কর। আমরা হয়তো রাস্তা দিয়ে হাঁটছি, মনে করছি সব ঠিক আছে, কিন্তু আমাদের পাশ দিয়েই হয়তো কোনো অশুভ শক্তি হেঁটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা কেমন লাগলো আমি জানি না, ভালো লাগলো কিনা জানাবেন। এই বলেই সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ। এরকম ঘটনা যদি আপনাদের কাছেও থাকে পাঠিয়ে দিন rasallat@bhoot.com.bd। এই হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Oh, 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 oh.
আর ভালোর তালে আছে। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি জানি আপনি সবসময় ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমার নাম রাফি, আমি ফেনী জেলার সোনাগাজী উপজেলার একটি ছোট গ্রাম থেকে বলছি। এটি আমার পাঠানো দ্বিতীয় ঘটনা, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি 2015 সাল থেকে নিয়মিত আপনার ভূত এফএম শুনতাম। যখন শুনলাম ভূত এফএম বন্ধ হয়ে গেছে তখন সত্যিই অনেক খারাপ লেগেছিল, কারণ ছোটবেলা থেকেই আপনার কণ্ঠে ভয়ঙ্কর ঘটনাগুলো শুনে অন্যরকম একটা অনুভূতি কাজ করত। এরপর 2021 সালের শুরুতে ইউটিউবে ভূত ডট কম চ্যানেলটি খুঁজে পাই, তখন সত্যিই অনেক খুশি হয়েছিলাম। মনে হয়েছিল পুরনো সেই ভয়ঙ্কর অনুভূতিটা আবার ফিরে এসেছে। প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিত আপনার সব এপিসোড শুনি। এর আগে আমি আরেকটি ঘটনা পাঠিয়েছিলাম, যদি সেটি সিলেক্টেড হয়ে থাকে কিংবা ভবিষ্যতে সিলেক্ট করেন তাহলে অনেক খুশি হব। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমাদের গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর এবং অভিশপ্ত জায়গা, বেন্টার বাড়ির আদি কবরস্থান। আমি জানি অনেকেই হয়তো এই ঘটনা বিশ্বাস করবেন না, কিন্তু আমি শপথ করে বলছি এই ঘটনার কিছু অংশ আমি নিজের চোখে দেখেছি আর কিছু অংশ দেখেছেন আমাদের গ্রামের মানুষ। এই কবরস্থানটার বয়স প্রায় 150 বছরেরও বেশি। গ্রামের বৃদ্ধ মানুষরা বলত এই জায়গায় শুধু মৃত মানুষদের কবর নেই, এখানে এমন কিছু আছে যেগুলো কখনো পুরোপুরি মারা যায়নি। ব্রিটিশ আমলে এই এলাকায় ভয়ঙ্কর এক মহামারী ছড়িয়ে পড়ে, প্রতিদিন অসংখ্য মানুষ মারা যেত। তখন এক একটা কবরের ভেতরে 2-3 জন পর্যন্ত দাফন করা হয়েছিল, কিন্তু গ্রামের সবচেয়ে পুরনো মানুষদের মুখে আরেকটা কথাও শোনা যেত। তারা বলত সেই সময় কয়েকজন মানুষকে জীবন্ত কবর দেয়া হয়েছিল, কারণ গ্রামের লোকজন বিশ্বাস করত তাদের শরীরে অশুভ কিছু ঢুকে গিয়েছিল। রাতে তারা মানুষের মতো কথা বলত না, নিজের শরীর নিজেরাই কামড়াত, আর গভীর রাতে কবরস্থানের পাশ দিয়ে গেলেই কুকুরগুলো অদ্ভুতভাবে চিৎকার করত। কিন্তু সবার মুখে একটা নামই বেশি শোনা যেত, কালা ফকির। লোকটা নাকি কালো জাদু করত, গ্রামের মানুষ তাকে ভয় পেত। মৃত্যুর আগে সে নাকি বলেছিল, আমি মরলেও এই মাটি ছাড়ব না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল গ্রামের বৃদ্ধরা বলত কালা ফকিরকে দাফনের সময় তার চোখ কিছুতেই বন্ধ হচ্ছিল না, আর তাকে কবর দেওয়ার কয়েক মিনিট পর মাটির নিচ থেকে হাসির শব্দ এসেছিল। শুধু হাসি না, মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে খুব আস্তে হাসছে। তার মৃত্যুর পর থেকেই কবরস্থানটা বদলে যেতে শুরু করে। গভীর রাতে কবরস্থানের ভেতর লাল আগুনের মতো আলো দেখা যেত। অনেকে শুনেছে মাটির নিচ থেকে মানুষের কান্নার শব্দ আসে, আর কেউ কেউ বলেছে কবরের ওপর সাদা কাপড়ে মোড়ানো মানুষ বসে থাকে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে কোনো কুকুর যেত না, গরুগুলো কবরস্থানের কাছে গেলেই হঠাৎ ছটফট শুরু করত, মনে হতো তারা কিছু দেখতে পাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যারা এসব দেখত তারা ধীরে ধীরে বদলে যেত। 2018 সালের এক বর্ষার রাতে প্রথম ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। আমাদের গ্রামে হাবিব নামের এক যুবক বন্ধুদের সাথে বাজি ধরে রাত 2টার দিকে কবরস্থানে যায়। সে বলেছিল আজ যদি কিছু দেখি ভিডিও করে আনব। তার হাতে ছিল একটা মোবাইল আর একটা টর্চ। প্রথমে সব ঠিক ছিল, ভিডিওতে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর সে হঠাৎ থেমে যায়। তার মোবাইলের ভিডিওতে দেখা গিয়েছিল একটা কবরের সামনে সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু ধীরে ধীরে সেটা হাবিবের দিকে এগিয়ে আসছিল। হাবিব তখন ভয় পেয়ে দৌড় শুরু করে। ভিডিও কাঁপছিল, শুধু তার হাঁপানোর শব্দ শোনা যাচ্ছিল। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। কিন্তু পরদিন সকালবেলা ভিডিওটা পজ করে সবাই যা দেখেছিল সেটা আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। ভিডিওর প্রতিটা ফ্রেমে দেখা যাচ্ছিল সাদা কাপড় পরা জিনিসটা একটু একটু করে হাবিবের কাছে চলে আসছে। শেষ ফ্রেমে সেটার মুখ প্রায় হাবিবের কানের পাশে ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, ভিডিও বন্ধ করার ঠিক আগে খুব আস্তে একটা গলা শোনা গিয়েছিল,
কবর খুলছে।
তারপর কয়েক সেকেন্ডের জন্য ভিডিওতে একটা বিকৃত মুখ দেখা গিয়েছিল। মুখটায় চামড়া ছিল না, আর চোখের জায়গায় ছিল অন্ধকার। প্রায় আধা ঘন্টা পর পুরো গ্রামে হাবিবের চিৎকার শোনা যায়। মানুষ দৌড়ে গিয়ে দেখে হাবিব কবরস্থানের মাঝখানে বসে আছে। তার শরীর কাঁপছে, চোখ দুটো পুরো সাদা হয়ে গেছে, আর সে নিজের গলা চেপে ধরে বলছে,
ওরা উঠছে, কবর খুলছে।
তারপর সে নিজের নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। এমন ভাবে খুঁড়ছিল যেন মাটির নিচে কিছু আছে। চারজন মানুষ মিলে তাকে ধরে বাড়িতে আনে। কিন্তু সেই রাত থেকেই সে বদলে যায়। প্রতিদিন রাত তিনটার দিকে তার ঘর থেকে মাটি খোঁড়ার শব্দ আসত। কখনো কখনো তার ঘর থেকে ভেজা কাশির শব্দ শোনা যেত। মাঝে মাঝে মনে হতো অনেকগুলো মানুষ খুব আস্তে ফিস ফিস করে কথা বলছে। একদিন তার বাবা দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখেন সেটা বলার সময় এখনো কাঁপেন। হাবিব মাটিতে বসেছিল, তার সামনে কবরের মতো একটা গর্ত, আর সে সেই গর্তের ভেতরে তাকিয়ে কারো সাথে কথা বলছিল। কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার বাবার দিকে তাকায়। তার চোখ পুরো কালো হয়ে গিয়েছিল, আর সে অন্য গলায় কথা বলছিল,
ওরা ক্ষুধার্ত।
এই কথা বলেই সে এমন ভাবে হাসে যেটা কোনো মানুষের হাসি হতে পারে না। এরপর গ্রামের সবাই বুঝে যায় তাকে কিছু একটা ধরেছে। অনেক হুজুর আনা হয়েছিল, কিন্তু কেউ বেশিক্ষণ থাকতে পারেননি, কারণ হাবিব তাদের নাম ধরে ডাকত, এমন সব কথা বলত যেগুলো শুধু হুজুররাই জানতেন। শেষে খবর যায় নোয়াখালীর এক বিখ্যাত হুজুরের কাছে। তার নাম ছিল হাফেজ মাওলানা কাসেমউদ্দিন। লোকজন বলত তিনি বহু ভয়ঙ্কর জিনের ঘটনা সামলেছেন। অনেক অনুরোধ করার পর তিনি রাজি হন। তিনি আমাদের গ্রামে আসেন এক বৃহস্পতিবার রাতে, কিন্তু কবরস্থানের সামনে দাঁড়িয়েই তিনি থেমে যান। তারপর ধীরে ধীরে বলেছিলেন,
এখানে শুধু জিন না, এখানে এমন কিছু আছে যেগুলো বহু বছর ধরে এই মাটির নিচে বন্দী।
এই কথা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে যায়। হুজুর বললেন,
রাত ১২টার পর কেউ যেন ঘর থেকে বের না হয়,
কারণ তিনি সেদিন রাতেই কবরস্থানে যাবেন। রাত ১টা, চারপাশ একদম নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমরা দূর থেকে দেখছিলাম হুজুর হাতে কুরআন নিয়ে কবরস্থানের ভেতরে ঢুকলেন। তার সাথে ছিল দুইজন মাদ্রাসার ছাত্র। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিক ছিল। হঠাৎ পুরো কবরস্থান থেকে একসাথে মহিলার কান্নার শব্দ ভেসে আসে। একটা না, অনেকগুলো। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে কাঁদছে। তারপর বাতাস একদম থেমে যায়। ঠিক তখনই আমরা দেখি কবরগুলোর মাঝখানে সাদা কাপড় পরা কয়েকটা অবয়ব দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে হুজুরের দিকে এগোচ্ছিল, কিন্তু তাদের পা ছিল উল্টো, আর তারা হাঁটছিল না, মাটির ওপর ভেসে যাচ্ছিল। হুজুর তখন খুব উচ্চ স্বরে আয়াত পড়তে শুরু করেন। হঠাৎ চারপাশে এমন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে যেন কয়েকদিনের পচা লাশ। তারপর মাটির নিচ থেকে ঠক ঠক শব্দ আসতে থাকে। একটা কবর হঠাৎ ফেটে যায়, আর সেখান থেকে ধীরে ধীরে একটা হাত বেরিয়ে আসে। হাতটার মাংস প্রায় গলে গিয়েছিল।
ঠিক তখনই কবরের ভেতর থেকে খুব আস্তে একটা শিশুর কান্না শোনা যায়। আমরা কয়েকজন ভয় পেয়ে দৌড়াতে যাচ্ছিলাম, ঠিক তখনই কবরস্থানের ভেতর থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসে,
চলে যা।
গলাটা এমন ছিল, মনে হচ্ছিল মাটির নিচ থেকে কেউ কথা বলছে। হুজুর তখন আরো জোরে আয়াত পড়তে থাকেন, ঠিক তখনই তার সাথে থাকা এক ছাত্র চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। তার শরীর কাঁপছিল আর সে অন্য গলায় বলছিল, হুজুর ওরা উঠছে। তারপর নিজের মাথা মাটিতে আঘাত করতে শুরু করে সে। কিছুক্ষণ পর হঠাৎ পুরো কবরস্থান কেঁপে ওঠে। আমরা স্পষ্ট দেখেছিলাম কয়েকটা কবরের মাটি নিচে নিচে উঠছে। তারপর সাদা কাপড়ে মোড়ানো কয়েকটি অবয়ব ধীরে ধীরে দাঁড়িয়ে যায়। তাদের মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু চোখের জায়গায় আগুনের মতো লাল কিছু জ্বলছিল। হঠাৎ চারপাশের শত শত মানুষের হাসির শব্দ ভেসে আসে। সেই হাসি আমি এখনো ভুলতে পারিনি। মনে হচ্ছিল মৃত মানুষেরা একসাথে যেন হাসছে। ঠিক তখনই হঠাৎ হুজুর চিৎকার করে সবাইকে পেছনে যেতে বলেন। তারপর তিনি মাটিতে বসে সুরা পড়তে শুরু করেন। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়, গাছগুলো এমনভাবে নড়ছিল যেন ভেঙে যাবে। তারপর একসাথে সব অবয়বগুলো হুজুরের দিকে তাকায়, আর ঠিক তখনই একটা লম্বা কালো ছায়া কবরগুলোর মাঝখান থেকে ধীরে ধীরে এগিয়ে আসে। ছায়াটা মানুষের মতো ছিল না, ওটার শরীর অস্বাভাবিক লম্বা। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকায়। আমি স্পষ্ট দেখেছিলাম ওটার মুখে কোনো চোখ নাক ছিল না, শুধু একটা বিশাল কালো গর্তের মতো মুখ। আর সেই মুখের ভেতর থেকে মানুষের কান্নার শব্দ আসছিল। আমরা কেউ নড়তে পারছিলাম না, মনে হচ্ছিল শরীর জমে গেছে। হঠাৎ ছায়াটা এমন একটা ভয়ঙ্কর চিৎকার দেয়, যেই শব্দ শুনে আমাদের গ্রামের কয়েকজন কান চেপে মাটিতে পড়ে যায়। হুজুর জোরে চিৎকার করে সুরা পড়তে থাকেন। ঠিক তখনই পুরো জায়গাটা কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে তারপর সব কিছু থেমে যায়। হুজুর মাটিতে বসে হাঁপাচ্ছেন, তার নাক দিয়ে রক্ত পড়ছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এখানেই শেষ না। সেদিন রাতের পর গ্রামের মানুষ অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে তারা দেখত কেউ একজন মাটি খুঁড়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছে এবং খুব আস্তে বলছে,
দরজা খুলে দাও।
এক বৃদ্ধা তো দাবি করেছিলেন মাঝরাতে তিনি নিজের ঘরের নিচ থেকে নখ ঘষার শব্দ শুনেছেন। পরদিন সকালে দেখা যায় তার ঘরের মেঝেতে ভেজা কাদামাটির হাতের ছাপ। সেদিনের পর হাবিব কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু যাওয়ার আগে হুজুর একটা কথা বলে গিয়েছিলেন,
এই জায়গা কখনো পুরোপুরি শান্ত হবে না, কারণ মানুষ এমন কিছু জাগিয়ে ফেলেছে যেগুলোর ঘুমিয়ে থাকাই ভালো।
তারপর তিনি সবাইকে বলেছিলেন, যারা আল্লাহকে স্মরণ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও সূরা ফালাক নাজ পড়ে, আল্লাহর উপর ভরসা রাখে, তাদের ক্ষতি করা সহজ না। আর রাতের বেলা অহেতুক ভয়ঙ্কর জায়গায় যাওয়া উচিত না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এর এক মাস পর হুজুর হঠাৎ মারা যান, কিন্তু মৃত্যুর আগের রাতে তার বাড়ি থেকেও মাটি খোঁড়ার শব্দ হয়েছিল। সকালে দরজা ভেঙে সবাই দেখেছিল। সেটা শুনে আজও মানুষ ভয় পায়। পুরো ঘরের মেঝেতে কাদা মাটি ছড়ানো, আর দেয়ালে নখের দাগ। ওরা আবার উঠবে, এভাবে লেখা কিছু, যেটা দেখে কেউ খেয়াল করেনি। দরজা একবার খুললে আর বন্ধ হয় না। আর মৃত্যুর আগে তিনি নাকি শুধু একটা কথাই বলেছিলেন,
বেন্টার বাড়ির কবরস্থান এখনো জেগে আছে।
কিন্তু এখানেই ঘটনা শেষ না। কয়েক মাস আগে আমাদের এলাকার এক কিশোর রাতে টিকটক করতে গিয়ে ওই কবরস্থানের সামনে যায়। প্রথমে সে সবাইকে দেখাচ্ছিল, দেখেন এখানে কিছু নেই, কিন্তু এই ভিডিও চলাকালীন সময় হঠাৎ তার পেছনে সাদা কাপড় মোড়ানো একটা অবয়ব দেখা যায়। দর্শকরা কমেন্ট করতে শুরু করে, পেছনে কে দাঁড়িয়ে আছে। ছেলেটা ভয় পেয়ে পেছনে তাকায়, কিন্তু সেখানে কিছু ছিল না। তারপর হঠাৎ লাইফের স্ক্রিন কালো হয়ে যায়। আজ পর্যন্ত সেই ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 3 সপ্তাহ আগে। রাতে গ্রামের এক লোক মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখে রাস্তার মাঝখানে সাদা কাপড় মোড়ানো কয়েকটি মানুষ দাঁড়িয়ে আছে। সে ভেবেছিল হয়তো কেউ মজা করছে, কিন্তু কাছে যেতেই দেখে ওদের কারো পা নেই, ওরা ভাসছে। আর ধীরে ধীরে সবাই একসাথে মাথা ঘুরিয়ে তাকায়। ওদের একজন খুব আস্তে বলেছিল, তুইও নিচে আয়। লোকটা ভয় পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালাতে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য তার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক তখনই সে অনুভব করে কেউ একজন তার কানের কাছে খুব ঠান্ডা গলায় ফিসফিস করে বলছে, কবর এখনো খোলা আছে। আজও গভীর রাতে কেউ যদি ওই কবরস্থানের পাশ দিয়ে যায়, তাহলে নাকি মাটি খোঁড়ার শব্দ শুনতে পায়। মনে হয় কেউ একজন এখনো নিচ থেকে বের হবার চেষ্টা করছে। কেউ কেউ আবার দেখেছে সাদা কাপড়ে মোড়ানো কয়েকটি লাশ ধীরে ধীরে কবরের ওই দিকটা থেকে হেঁটে আসছে। গ্রামের বৃদ্ধরা আজও বলে ওই কবরস্থানের মাটি রাতের বেলা নড়ে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, গত রমজানের ফজরের আজানের আগে গ্রামের এক লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখে পুরো কবরস্থানের মাঝখানে সাদা কাপড়ে মোড়ানো অনেকগুলো অবয়ব দাঁড়িয়ে আছে, তাদের মাথা নিচু। মনে হচ্ছিল কারো যেন জানাজা হচ্ছে। লোকটা ভয় পেয়ে দূর থেকে তাকিয়েছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর সবগুলো অবয়ব একসাথে ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকায়, আর সে বুঝতে পারে ওগুলোর কারো চোখ নেই। তারপর তারা হাসতে শুরু করে। লোকটা এরপর কয়েকদিন জ্বরে পড়েছিল, আর মাঝরাতে ঘুমের মধ্যে শুধু একটা কথাই সে বলত, ওরা কবরের ভেতরে নেই। আজও আমাদের এলাকায় সন্ধ্যার পর কেউ বেনিতার বাড়ির আদি কবরস্থানের পাশ দিয়ে একা যায় না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করে ওখানে কিছু একটা এখনো আছে। ঘটনাটি 100% সত্যি, আমাদের গ্রামের ঘটনা। পরিশেষে একটা কথাই বলতে চাই, যেটা সত্যি সেটা বিশ্বাস করলেও সত্যি, বিশ্বাস না করলেও সত্যি। রাসেল ভাই, যদি সম্ভব হয় ঘটনাটি আপনার ভয়েসে শুনতে চাই, অনেক কষ্ট করে লিখেছি, আপনার প্রতি অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ সবাইকে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি আসলে এক্সপার্ট না, সুতরাং আমি আপনার পক্ষে বা বিপক্ষে যেতে পারছি না। আমি বলতে পারছি না যে এই এই কারণে ঘটনাটি সত্যি বা এই এই কারণে ঘটনাটি আপনাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমি পুরো ভার ছেড়ে দিচ্ছি আপনাদের ওপরে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
হজরত বিল্লাল বলছি, ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে।
আমার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার আওতাধীন একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করছি না। চাকরির সুবাদে ঢাকা থাকা হয়। আমি ভূত এফএম এর সাথে আছি প্রায় 8 বছর। আপনার কণ্ঠে ইমেল এপিসোড শোনা আমার অভ্যেসে পরিণত হয়েছে। রাতে ভূত .com এর এপিসোডগুলো না শুনলে আমার কেন যেন মনে হয় কি একটা মিস করলাম। ভূত .com এ এটিই আমার পাঠানো প্রথম ঘটনা। জানি না ঘটনাটা কতটা ভয়ের, কিন্তু আমার মনে পড়লে এখনো আঁতকে উঠি। কি ভুল করেছিলাম ওই সময়। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, আসল ঘটনায় যাই। সাল 2015। আমি SSC পরীক্ষা শেষ করে বাসায় ছিলাম কয়েকদিন। বাসায় সময় কাটত না তেমন। বাসা থেকে মসজিদ, মসজিদ থেকে বাসা, এই আমার কাজ। কারণ আমি বাইরে আড্ডা দিতাম না তেমন। হঠাৎ মসজিদের ইমাম সাহেব একদিন বলল,
যাও বিল্লাল, আল্লাহ রাস্তায় সময় দিয়ে এসো, আল্লাহ রাস্তায় সফর করো, আল্লাহকে খুশি করো, মানুষকে ইসলামের সুমহান বাণীর দাওয়াত দাও, আল্লাহ তোমার রিজিকে বরকত বাড়িয়ে দেবেন।
যেই ভাবা সেই কাজ। এলাকার সমস্ত SSC পরীক্ষার্থীদের তলব করা হল চিল্লায় যাওয়ার জন্য। প্রায় 9-10 জন রাজি হল এবং মুরব্বী 5 জন, আমরা যুবক 10 জন, আর বছর 26-এর হাফেজ ভাইকে আমাদের সাথে দেয়া হল। আমাদের এলাকা থেকে কাকরাইল গিয়েছি, ওইখান থেকে আমাদের রোগ, মানে দাওয়াত যে স্থানে দেব সেটাকে রোগ বলা হয়। ময়মনসিংহের ভালুকা থানার কোনো একটা গ্রামে যেতে হবে আমাদের। গ্রামের নামটি সময়ের ব্যবধানে ভুলে গেছে। কাকরাইল থেকে ময়মনসিংহের বাসে উঠলাম। তখন সময় সকাল 8টা। খুব সুন্দর উপভোগ করছিলাম আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য। হালকা সকালের বাতাস, মনের মধ্যে খুব আনন্দ হচ্ছিল। যাই হোক, দুপুর 12টা নাগাদ আমরা ভালুকা বাস স্ট্যান্ডে নামলাম। ওইখান থেকে অটোতে করে সোজা আমাদের সেই গন্তব্যস্থল। মসজিদের ইমাম সাহেবকে দেখা গেল মসজিদের বারান্দায় পায়চারি করছেন। আমাদের চিল্লার জামাতের আমির সাহেব বললেন,
এটা কি অমুক মসজিদ?
ইমাম সাহেব বললেন,
হ্যাঁ এটাই, আসুন ভেতরে আসুন আপনারা।
ইমাম সাহেবের অনুমতি পেয়ে আমরা মসজিদে প্রবেশ করলাম। আমাদের আমির সাহেবের সাথে ইমাম সাহেব অনেক কথাবার্তা বললেন। কিভাবে মসজিদে থাকতে হবে আমির সাহেব সুন্দরভাবে বুঝে নিয়ে আমাদের ফ্রেশ হতে বললেন। যার প্রয়োজন ওযু গোসল সেরে নিয়ে নামাজের জন্য তৈরি হতে বললেন, যেহেতু তখন জোহরের আজান হয়ে গিয়েছিল। যেই কথা সেই কাজ। আমি আমির সাহেবের কথা মতো ওযু গোসল করে ফেললাম এবং যার যা প্রয়োজন সে তাই করল। সকাল থেকে জার্নির কারণে অনেকে অসুস্থতা ফিল করছিল। আমির সাহেব বললেন,
দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই একটু হালকা বিশ্রাম নেবেন।
সবাই তার কথা শুনে হ্যাঁ সূচক উত্তর দিলেন। সারা দিন তাবলিগের প্রতিটি আমল যথাযথভাবে পালন করা হল। রাতে এশার নামাজের পর আমল শেষ করে এবার রাতের খাবারের পালা। আমাদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেবকে রাতের খাবারের জন্য দাওয়াত দিলেন। তিনিও খুব খুশি মনে সেই দাওয়াত গ্রহণ করলেন। আমি তখন ইমাম সাহেবের সাথেই ছিলাম। যাওয়ার সময় ইমাম সাহেব আমাদের আমির সাহেবকে গম্ভীর কণ্ঠে ডেকে বললেন,
এ যে ভাই, আপনারা রাতের বেলায় মসজিদের বাইরে বের হলে একটু সাবধানে বের হইন, একা বের হইন না, আসলে জায়গাটা সুবিধার না। আর হ্যাঁ, ওই যে মসজিদের পেছনে যে বড় পুকুরটা, ওইখানে যেন না, আল্লাহর দোহাই লাগে আপনাদের।
আমির সাহেব বললেন,
না না হুজুর, কেউ যাবে না, আমি সবাইকে বলে দেব।
যাওয়ার সময় ইমাম সাহেব আবারও গম্ভীর কণ্ঠে বললেন,
ভাই সাহেব, পুকুর পাড়ে রাতের বেলা একা যেন না কেউ, মানে বিপদ তো আর বলে কয়ে আসে না।
এটা বলে ইমাম সাহেব চলে গেলেন। আমির সাহেব সবাইকে রাতে কেউ একা বাইরে যাবে না বলে দিলেন। যেই কাজের জন্যই যাক না কেন, কাউকে সাথে নিয়ে যেতে হবে, আমির সাহেবকে ডাকতে হবে। যে যার মতো বিছানা পেতে ঘুমিয়ে গেলেন। আমিও বিছানা পেতে ঘুমাতে যাব, তখনই আমির সাহেব আমাকে আস্তে করে ডেকে বললেন,
বিল্লাল, তুমি আমার সাথে ঘুমাও, কারণ এ পাশে আমি একা।
আমি খুশি মনে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বিছানা পেতে আমির সাহেবের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করলাম। উনি বললেন,
তুমি এখন ঘুমাও, আবার ফজরের ওয়াক্তে ওঠা লাগবে। আমি শুয়ে পড়লাম। হঠাৎ রাতে আমার প্রচণ্ড ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হল। আমি চোখে ঘুম নিয়ে উঠলাম। ঘড়িতে রাত 2:24। গ্রামে অনেক রাত। আমি তখনও জানতাম না যে আমার জন্য কি অপেক্ষা করছে। যাই হোক, তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের জন্য মসজিদ থেকে বের হব। তখনই মনে হল একা যাওয়া তো নিষেধ। আমি এটা নিয়ে না ভেবেই, কাউকে ডাক না দিয়েই তড়িঘড়ি করে ওয়াশরুমের দিকে ছুটলাম। ওয়াশরুমটি মসজিদ থেকে 100 গজ দূরে এবং ওই পুকুরের পাশে। আমি ওয়াশরুমের কাজ শেষ করে কলে গেলাম উঁচু করতে, কিন্তু দেখলাম পানি নেই। আমি উঁচু করার জন্য মসজিদের পেছনের অংশের পুকুরটাতে নামছি। 15টা সিঁড়ি দিয়ে নামতে হয়। উঁচু করছি, ঠিক হঠাৎ করেই পানির মধ্যে একটা কিছু পড়ার শব্দে চমকে উঠলাম। ভাবলাম হয়তো গাছ থেকে কিছু পড়েছে। সেদিকে খেয়াল না করে উঁচু করাতে মন দিলাম। তখন মনে হল আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তখনও ভয়ের আভাসটা আমি পাইনি। ভাবলাম আমার সাথের কেউ। অজুর শেষ ধাপে যেই না পাঁচুতে যাব, তখনই মনে হল কেউ আমাকে উঁচু করে ধরে সজোরে পানিতে ছুঁড়ে ফেলল। এক ঝটকায় আমি পুকুরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গেলাম। ভাবলাম আমার বন্ধুরা এটা না করলেও পারত। তাড়াতাড়ি মাথা ঘুরালাম পানি থেকেই দেখার জন্য কে আমাকে ধাক্কা দিয়েছে এত রাতে, তাও এত জোরে। কিন্তু আমি তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি তখনই ভয়ের রাজ্যে হারিয়ে গেলাম। মনে হচ্ছে কেউ আমাকে প্রচণ্ড রাগে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি এতটাই ভয় পেয়েছি তখন ভাষায় প্রকাশ করতে পারব না। আমি ভালো সাঁতার জানা সত্ত্বেও সাঁতার দিতে পারছিলাম না। মনে হচ্ছে প্রচণ্ড ক্ষমতাধর একটা কেউ, অন্য জগতের হিংস্র কেউ আমাকে পা ধরে টেনে দেখেছে। আমি পানির মধ্যেই হাত পা ছোঁড়াছুড়ি করছি, মনে মনে আল্লাহর নাম স্মরণ করছি। মুক্তি আওয়াজও বের হচ্ছে না। আমার মনে হচ্ছিল কেউ পচা গলা হাত দিয়ে আমার মুখ চেপে ধরে আছে। আমি সেই দুর্গন্ধ টের পাচ্ছি। আধা মরার মতো হয়ে গেছি। মনে মনে ভাবছিলাম আজই আমার শেষ দিন। খুব জোরে চিৎকার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম। মনে হচ্ছে সে আমাকে ছেড়ে দিয়েছে। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। বহু কষ্টে আয়াতুল কুরসি পড়তে পড়তে সাঁতার দিয়ে এবারে উঠেই মসজিদের দিকে দৌড়ে গেলাম। শরীর ভিজে থাকায় পা পিছলে মসজিদের সামনে পড়ে যাই হোঁচট খেয়ে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি মসজিদের বারান্দায়। আমার পাশে অনেক মানুষজন, আমার মাথার কাছে আমির সাহেব ও বাকি সাথীরা আল্লাহর কাছে দোয়া করছেন, কান্না করছেন। আমি চোখ খুলেছি দেখে আমির সাহেব আমাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন, কি হয়েছিল তোমার? আমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঁচু করতে উঠব, ঠিক তখনই দেখলাম তুমি বিছানায় নেই। আমি তোমাকে মসজিদের কোথাও খুঁজে না পেয়ে যখন উঠে বাইরে যাব, ঠিক তখনই দেখলাম তুমি মসজিদের পাশে উপুর হয়ে পড়ে আছো। তোমাকে অচেতন অবস্থায় দেখে তোমাকে মসজিদের বারান্দায় এনে সব সাথীদেরকে ডাক দিলাম। কি করব বুঝতে পারছিলাম না। দেখলাম তোমার শরীর ভেজা আর প্রচণ্ড ঠান্ডা। কি হয়েছে কিছু না বুঝতে পেরে সবাই তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করি। এটা বলে আমির সাহেব থামলেন। আমার শরীরে তখনও শক্তি নেই। মনে হচ্ছে আমার চেয়ে 50 গুণ বেশি শক্তিশালী কারোর সাথে কুস্তি করে এসেছি। প্রচণ্ড ব্যথায় মাথা ঝিম ধরে আছে। মুখ দিয়ে কথা বলার শক্তি পাচ্ছি না। প্রতি সেকেন্ডে আমার বারবার মনে পড়ছে কি ছিল ওটা, তাও পানির মধ্যে। হঠাৎ মসজিদে মুয়াজ্জিন সাহেবের আগমন। উনি এসে বললেন, কি সমস্যা, কি হয়েছে, কি ঘটেছে আমি সাহেব? উনি বললেন, জানি না ছেলেটার সাথে কি ঘটেছে, অপেক্ষা করুন ইমাম সাহেবকে ফোন দিচ্ছি। মুয়াজ্জিনের ফোন পেয়ে ইমাম সাহেব দ্রুত আসলেন এবং সমস্ত ঘটনা শুনে রাশভারী ও ভয়ার্ত গলায় ইমাম সাহেব বললেন, আমির সাহেব, এই ছেলের সাহস কি এতই বেশি? বলেছিলাম না একা বাইরে যাওয়া যাবে না, কথা না শুনলে তো এমনই হবে। তারপর অনেক কথাবার্তা শেষে আমাকে ইমাম সাহেব বললেন, বাবা, আপনি হয়তো অনেক ভয় পেয়েছেন,
আমাকে পানি পড়া খাইয়ে দিলেন তিনি। আমি ওই ব্যথার শরীর নিয়ে উঠে গোসল করে কাপড় চেঞ্জ করে কোনো মতে ফজরের নামাজ শেষ করলাম। আমির আমাকে নামাজ শেষে ঘুমাতে বললেন এবং তারা ফজরের নামাজের পর দাওয়াতের কাছে বের হলেন। আমাকে বললেন, তুমি বিশ্রাম নাও, দাওয়াত দিয়ে এসে তোমার সাথে কথা বলবো। আমি চোখ বুঝতেই আমার ঘুম পেল ভীষণ, মনে হচ্ছে আমি অনেক দিন ঘুমাইনি। যাই হোক, আমি ঘুমিয়ে গেলাম। আমির সাহেব তসবি পড়া শুরু করলেন আমার মাথার কাছে বসে। কখন যে ঘুম এসে গেছে বুঝতে পারিনি। আমির সাহেবের ডাকে আমার ঘুম ভাঙল। তখন সকাল 9টা হবে। ইমাম সাহেবও আসলেন আমার সাথে কথা বলার জন্য, আমার কথা শোনার জন্য। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিলেন আমার কথা। ইমাম সাহেব খুব অবাক হচ্ছিলেন। কথা শেষ হওয়ার সাথে সাথেই ইমাম সাহেব আমাকে কিছুটা রাগান্বিত কণ্ঠে বললেন, আপনি কি পাগল? কতবার না বলে গেলাম রাতে একা বাইরে যাবেন না, বড়দের কথা কেন শোনেন না? আমি লজ্জায় মাথা নিচু করেছিলাম। এবার ইমাম সাহেব বললেন, আমার কথায় কষ্ট পেও না বাবা, আসলে আমাদের ওই পুকুরে দুইটা দুষ্ট জিন আছে, তারা সুযোগ বুঝে মানুষের ক্ষতি করে, এভাবে একা পেলে এই কাজটা করে তারা, অনেকের ওপর আসর করেছে, আমি তাদের রুকাইয়া করেছি। ইমাম সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে এই যাত্রায়, তুমি ভুলে ওই পুকুরের আশেপাশে রাতে একা যেও না, এই মসজিদে যে কয়দিন আছো আমার কথা শোনো, আল্লাহর দোহাই লাগে। আমাকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে বললেন, তুমি এই পানিটা সকাল সন্ধ্যা অজু অবস্থায় 7 দিন খাবে, মিস যেন না হয়। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। ইমাম সাহেব আমির সাহেবকে উদ্দেশ্য করে বললেন, এদের দিকে খেয়াল রেখেন ভাই, বিপদ তো আর বলে কয়ে আসে না। আমির সাহেব আমাকে আস্তে আস্তে বলতে লাগলেন, তুমি আমাকে ডাকতে পারলে না কেন? আমি বললাম, আমি ভেবেছি আপনি ঘুমের মধ্যে ব্যাঘাত হবে। আমির সাহেব অনেকটা আফসোসের সুরে বললেন, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, তুমি সাবধানে চলো। প্রিয় লিসেনার, কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? ঘটনা এখান থেকেই শুরু। তারপর ওই দিনটা ভালোই কাটল। আমি আল্লাহর রহমতে সুস্থ হয়েছি, 5 ওয়াক্ত নামাজ আদায় ও কোরআন শরীফ তেলাওয়াত করেছি। বাকি 2 দিন আর সমস্যা হল না। 3 দিন এই মসজিদে ছিলাম, এবার অন্য মসজিদে যাওয়ার পালা। 3 দিন পর ফজরের নামাজের পরে সবাই যে যার ব্যাগ গুছাতে ব্যস্ত, এমন সময় ইমাম সাহেব আমাকে ডেকে বললেন,
বাবা তোমরা ঢাকার মানুষ, গ্রামে তেমন আসো কিনা জানি না, একটা কথা বলি, সাবধানে থেকো, আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য, আমার জন্য দোয়া করো, বয়স হয়েছে আমার।
ইমাম সাহেব কথা শেষ করে আমির সাহেবকে ডেকে দরকারি কয়েকটা কথা বলে আমাদের বিদায় দিলেন। যাওয়ার সময় ইমাম সাহেব আমির সাহেবকে শেষবারের মতো ডেকে বললেন,
ভাই ছেলেটার দিকে একটু নজর রেখেন, শয়তানের নজর পড়েছে, রাতের বেলায় একা কোথাও ছাড়বেন না।
ইমাম সাহেবের সাথে আমাদের আমির সাহেব কোলাকুলি করলেন এবং আমরা ওই মসজিদ থেকে রওনা দিয়ে 3 কিলোমিটার পথ হেঁটে একটা মাটির তৈরি মসজিদে আসলাম। যথারীতি ওই মসজিদের ইমাম সাহেব আমাদের রিসিভ করলেন। সবাই মসজিদে গিয়ে তাবলিগের আমল শুরু করে দিলাম। বিপত্তি বাধল 2য় মসজিদে যাওয়ার 1 দিন পরে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমালাম। আমার সাথে একজন ঘুমিয়েছেন, নাম রাতুল। ওর একটা জরুরি কাজে বাইরে যেতে হবে। আমাকে ভাঙ কণ্ঠে বলল,
বিল্লাল ভাই, ও বিল্লাল ভাই, একটু আমার সাথে আসেন, একটু বাইরে যাব।
আমি শুনে বললাম, ভাই আসছি। তারপর দুজনে মিলে বাইরে গেলাম, ও ওয়াশরুমে গেল। আমি বাইরে দাঁড়িয়ে আছি, হঠাৎ লক্ষ্য করলাম ওয়াশরুমের পাশের একটা গাছ, গাছটা একটু পরপর নড়ে উঠছে। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম গাছটার দিকে। হঠাৎ আমার কানের কাছে একটা শব্দ ভেসে এলো, তাও আবার খুব কর্কশ গলায়,
কিরে আজ কিভাবে বাঁচবে তুই, সময় শেষ হয়ে গেছে তোর।
কথা শুনে আমি যেই দৌড় দিব, ঠিক তখনই আমার গালে কষে কেউ যেন একটা থাপ্পড় বসিয়ে দিল। ব্যথায় আমি মা গো বাবা গো বলে আওয়াজ করতে লাগলাম, কিন্তু কাউকে দেখলাম না আশেপাশে। এতটা ভয় পেয়েছি যে শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, প্রচণ্ড ঘামছিলাম। আবার মসজিদের দিকে রওনা দিব, 5-6 কদম হাঁটার পর আমি যেটা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আগুনের মতো চোখ, লম্বায় 6-7 হাত,
মাথায় কোঁকড়া চুল, একটা প্রকাণ্ড অবয়ব আমার দিকে চেয়ে আছে, রাগে গজগজ করছে। এটা দেখে আমি সেন্সলেস হয়ে যাই। আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন সকাল। আমার চারিদিকে মানুষজন, আমার সাথী ভাইরা ও আমির সাহেব মায়াবীভাবে চেয়ে আছে আমার দিকে। হঠাৎ মসজিদের ইমাম সাহেব বললেন,
কি ভাই, কি হয়েছিল, এত রাতে গাছের উপর কি করছিলেন?
আমি তো অবাক,
কি বলেন, আমি গাছে কেন যাব?
পাশ থেকে রাতুল বলে উঠল,
ভাই আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম আপনি নেই। আমি অনেক খুঁজতে খুঁজতে এসে দেখলাম আপনি গাছের উপর বসে আছেন, আপনার জামা কাপড় ছেঁড়া, মনে হলো কারো সাথে মারামারি বা ধস্তাধস্তি করেছেন। আমি এটা দেখে ইমাম সাহেবকে খবর দেই।
আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে সব আমার সাথে, মনে মনে বিড়বিড় করতে লাগলাম। ইমাম সাহেব বললেন,
আপনি বেঁচে গেছেন, বেঁচে গেছেন শয়তানের হাত থেকে, আল্লাহই বাঁচিয়েছে আপনাকে।
আমাকে গোসল করিয়ে খেতে দেয়া হলো। আগের মসজিদের ইমাম সাহেবকে খবর দেয়া হলো। ইমাম সাহেব এসে বললেন,
আপনি আবার একা রাতে বাইরে ছিলেন, আপনাকে এরা বলেছি 7 দিন রাতে একা বের হবেন না, কথার গুরুত্ব দেন না কেন?
আমি এবারও মাথা নত করেছিলাম। আমার মাথা নত করা দেখে অনেকটা বিনয়ের সুরে ইমাম সাহেব বললেন,
বাবা তুমি আমার ছেলের মতো, তোমরা আমাদের মেহমান, আমি চাই না তোমাদের ক্ষতি হোক, আমার কথায় কষ্ট পেও না।
এটা বলে ইমাম সাহেব থামলেন আর আমির সাহেবকে বললেন,
ভাই ওকে বাড়ি পাঠিয়ে দেন, এখানে থাকলে ওর বিপদের শঙ্কা আছে, খান্নাস ওর পিছু ছাড়বে না, হয়তো ওর দ্বারা অনেক ক্ষতি হয়েছে, ওকে এখানে রেখেন না ভাই।
খুব আকুতি মিনতি করলেন ইমাম সাহেব। আমির সাহেব হ্যাঁ সূচক উত্তর দিলেন। ইমাম সাহেব আমাকে ছেড়ে দিয়ে গেলেন আর পানি পড়া খেতে দিলেন। ইমাম সাহেব চলে গেলেন। আমির সাহেব বললেন,
তুমি কি চলে যাবে?
আমি বললাম,
না আমি যাব না।
আমির সাহেব বললেন,
তুমি বিশ্রাম নাও, পরে কথা হবে।
এভাবে আরো একদিন গেল। আমার মনে সবসময় একটাই চিন্তা, আমি কি তাদের এমন কোনো ক্ষতি করেছি? আমার সাথে কেন এমন হচ্ছে, আমি মিলাতেই পারছি না। এরপর দেখতে দেখতে আমরা আরো 3-4টা মসজিদ পার করলাম এবং গ্রামের ভেতরের সাইডে বাঁশ বাগানে পরিপূর্ণ, যেখানে মানুষের বসতি কম, সেখানে একটা মসজিদে উঠলাম। প্রথম 2 দিন সমস্যা হল না। আসল ঘটনা ঘটল ওই মসজিদে থাকার 3য় দিন। হঠাৎ রাতে ঘুম ভেঙে গেল আমার। ওই দিন আমি জানালার পাশে ঘুমিয়েছিলাম। লাইট অফ করে যেহেতু ঘুমিয়েছিলাম, সেহেতু কারো চেহারা দেখার কথা না। হঠাৎ রাতুল জানালার বাইরে থেকে ডেকে উঠল,
বিল্লাল ভাই, ও বিল্লাল ভাই শুনছেন, বাইরে আসেন আড্ডা দেই।
আমি ভাবলাম রাতুল এত রাতে বাইরে। আমি বললাম,
যাব না, ঘুম আসছে।
আমিও ঢাকা শুরু করলাম,
রাতুল, ও রাতুল।
কোনো সাড়া নেই রাতুলের। একটু পর রাতুল বলে উঠল ভাঙা গলায়,
বিল্লাল ভাই চুপি চুপি আসছেন, আপনাকে একটা জিনিস দেখাবো, একটা জিনিস পেয়েছি বাঁশ বাগানের মধ্যে।
আমি 7-5 না ভেবে উঠে গেলাম বাইরে। একটা বাটন ফোনের সামান্য আলোতে রাতুলকে খুঁজতে লাগলাম, রাতুল কোথাও নেই। হঠাৎ করে রাতুল ভাঙা গলায় বলে উঠল,
ভাই কথা কম বলে বাঁশ বাগানের ভেতরে চলে আসেন।
আমি শিওর ছিলাম ওইটা রাতুলের কণ্ঠ, তখনও বুঝিনি আমার সাথে কি ঘটতে যাচ্ছে। বাটন ফোনের মৃদু আলোতে যেই বাগানের ভেতরে এগোতে যাব, কিছু একটার সাথে হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ি। কোথা থেকে একটা লোক এসে বলতে শুরু করল,
আপনি এখান থেকে চলে যান, যদি বাঁচতে চান এখান থেকে চলে যান।
আমি অবাক হয়ে বললাম,
কেন, কে মারবে আমাকে?
লোকটার চেহারা বোঝা যাচ্ছিল না, জুব্বা পরিহিত আর সুন্দর ভাষায় কথা বলছিল। আমাকে বিনয়ের সাথে বলল,
শেষবারের মতো বলছি, চলে যাও, না হলে ওরাতে শেষ হয়ে যাবে।
আমি বললাম,
ওকে।
সে বলল,
এত প্রশ্ন করো না, যাও তাড়াতাড়ি মসজিদে যাও।
হঠাৎ পেছন থেকে ইমাম সাহেবের ডাক,
বিল্লাল তুমি কোথায়?
সাথে রাতুলের ডাক। হঠাৎ দেখলাম ইমাম সাহেব ও রাতুল একসাথে আমার দিকে এগিয়ে আসছে।
এসে বলল, তুমি এখানে কি করো?
আমার চোখ তখন কপালে ওঠার অবস্থা। রাতুল আমাকে ডাকল, কিন্তু রাতুল তো ইমাম সাহেবের সাথে, তাহলে যে রাতুল আমাকে ডেকে নিয়ে গিয়েছিল সে, আর ওই জুব্বা পরা লোকটাই বা কে ছিলেন? ভাবতে ভাবতে আমি একটা সময় মসজিদে গিয়ে ঘুমিয়ে পড়লাম। মসজিদের ইমাম সাহেব ও আমার আমির সাহেবকে আমি একটা সময় সব খুলে বললাম। আমার কথা শুনে তাদের চোখ চড়ক গাছ। তারা দুজনেই বলে উঠল,
তুমি হয়তো খবিশ জিনের খপ্পরে পড়েছ, হয়তো কোনো ভালো জিন তোমাকে আগেই সতর্ক করে দিয়েছে তাই বেঁচে গেছ।
আমি থ হয়ে গেলাম। আমি এখন পর্যন্ত এটার কারণ বুঝিনি। আমি তাদের কি ক্ষতি করেছিলাম আর কেনই বা তারা আমার সাথে এরকম আচরণ করল এত ক্ষিপ্ত হল? আপনাদের কাছে এটার কোনো উত্তর থাকলে আমাকে জানাবেন। এই বলেই মোহাম্মদ হযরত বিল্লাল এই ঘটনা শেষ করেছেন। তিনি লিখেছেন মোহাম্মদপুর থেকে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব ইমেইলের পরে। এবার অডিও ক্লিপ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। তো আমি মোটামুটি 12-13 সাল থেকে, 2012-13 থেকে আপনার এই ভূত FM এসবগুলো শুনি। তো মাঝখানে কিছুদিন শুনতে পারিনি। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার বাড়ির পাশে ঘটে যাওয়া কিছু ঘটনা। আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ সাইফুল আলম। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আমি বর্তমান সৌদি আরবে হোম ড্রাইভার হিসাবে চাকরি করি, হাউস ড্রাইভার হিসাবে। তো যাই হোক, আজকেও আপনাদের ঘটনাটি শুনতেছিলাম, FM শুনতেছিলাম। তো ভাবলাম যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আসলে মোটামুটি আমি তখন অনেকটাই ছোট, হয়তো বা ক্লাস 4-5 এ পড়ি। তো যাই হোক, তো একদিন স্কুল ছুটির পর বাসায় আসতেছিলাম। বাসায় আসার সময় দেখলাম আমার বাড়ির পাশে একটা মেয়ে, সম্বন্ধে আমার একদিক দিয়ে ভাগ্নি হবে, একদিক দিয়ে বোন হবে। তো যাই হোক, সো পরবর্তীতে তো স্কুল থেকে আসার পর তো দেখতেছি যে সে বাড়ির পাশে অনেক লোকজন, অনেক কিছু আর কি। তো যাই হোক, তো আমি সে বাসায়, আমার বাসায় না গিয়ে সে বাসায় ঢুকলাম। এটা বলে রাখি, আমার বাসার আগে ওই বাসাটা, তো আমার বাসা, ওদের বাসা থেকে আমার বাসা যেতে দুই থেকে তিন মিনিট সময় লাগে হেঁটে গেলে। তো যাওয়ার পর দেখতে পেলাম সেখানে সে বাড়ির একটি মেয়ে ছিল। বলে রাখি তারা দুই বোন এক ভাই। তো যাই হোক, মেয়েটি ছিল সবার বড়। তো গিয়ে দেখি যে আসলে মেয়েটি যে কোনো কারণে মানে আত্মহত্যা করছে, বিষ খাইছে, প্লাস ধরেন যে আপনার গলায় ফাঁস নিছে। তো যাই হোক, আমি স্কুল থেকে আসার অনেক আগের ঘটনা। তো তাকে নামিয়ে খাটিয়ায় শোয়াইছে, তাকে গোসল করাবে। তাকে গোসল করাতে আমার আম্মু, গ্রামেরই একজন বড় আম্মু, তাকে বড় আম্মু বলে ডাকি উনি। তো যাই হোক, দুজনে আরো কিছু মহিলা ছিল, তো গোসল করাতে নিয়ে গেছে। গোসল করাতে নিয়ে যাওয়ার পর তো আমার আম্মু অনুভব করছে যে আমার আম্মুকে ডাকছে সে মেয়েটি, আমার আম্মুকে সে মেয়েটি মামি মামি বলে ডাকত। যাই হোক, সে মেয়েটি আম্মুকে ডাকছে মামি মামি বলে, কিন্তু শুধু মামি ছাড়া অন্য কোনো কথা বলে না, শুধু মামি বলে ডাকে। তো এটা আমার মা কারোর সঙ্গে শেয়ার করেনি। তো তাৎক্ষণিক যাই হোক পুলিশ হসপিটালে নিয়ে যাওয়ার পথে মাঝপথে তারা বুঝতে পারছে যে আসলে সে মারা গেছে। তো যাই হোক আবার ফেরত নিয়ে আসে। তো যেহেতু আত্মহত্যার ঘটনা, সেহেতু পুলিশ এগুলো অনেক কিছুই আর কি ব্যাপার স্যাপার আছে, অনেক ঝামেলা, তো সবকিছু ঝামেলা আর কি। যাই হোক পুলিশ নিয়ে যেতে পারেনি, লাশ পোস্টমর্টম করতে পারেনি। তো পোস্টমর্টম না করতে পারে তো ওনারা লাশ আবার বাসায় ফেরত নিয়ে আসছে। বাসায় ফেরত নিয়ে আসার পর যখন লাশকে গোসল করাতে যাবে তখনকার ঘটনা আর কি এটা। তো এরকম মামি মামি বলে ডাকতেছে আমার আম্মুকে। তো যাই হোক আসলে মা আমার আম্মু কাউকে সেটা বলেনি। তো সেদিন তো আমি আসে এই ঘটনা দেখার পরে সেদিনে আবার তাকে দাফন কাফন করা হয়েছে। তো সেই মেয়েটির জানাজায় আমিও গিয়েছিলাম, তাকে জানাজা করে মাটি দিয়ে বাসায় আসছি। তো তার কিছুদিন পর আমার আম্মু আমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলো, তার আগে আমাকে বলেনি। তো যাই হোক আমাদের বাড়ির কর্নারে বাড়ির পশ্চিম কর্নারে তিনটা তাল গাছ আছে, বড় বড় তাল গাছ। তো তাল গাছ তিনটা হচ্ছে যে আসলে এগুলো আমার জন্মের আগের তাল গাছ, অনেক আগের, বিশাল বড় বড় তাল গাছ। তো আমার আম্মু আমাকে বলছিল, আমাদের সঙ্গে আমাদের ভাই বোনের সঙ্গে শেয়ার করতেছিল বিষয়টা, এরকম এরকম বিষয়ে যেদিন ওকে মারা গেছে তাকে গোসল করাতে গেলে এরকম তার কানে কানের কাছে আসে আম্মু মামি মামি বলে ডাকে আম্মুকে, তা আম্মু রেসপন্স করেনি। যাই হোক সেদিন রাত থেকেই আসলে বিষয়গুলো আমরা কেউ অনুভব করতে পারিনি, আমরা ঘরে থাকলেও আমরা কেউ অনুভব করতে পারিনি। তবে আমার আম্মু অনুভব করছিল যে হয়তোবা বাহিরে যখন ঘরে থাকে তখন আম্মু অনুভব করে যে বাহিরে অনেক ঝড় তুফান অনেক কিছু হচ্ছে, মনে হয় যে সেই তালগাছগুলি আমাদের ঘরের পশ্চিম কোণে আছে, তালগাছগুলি মনে হয় যে দুমড়ে মুচড়ে আসলে আমাদের ঘরের টিনের উপর পড়তেছে। আসলে আমাদের গ্রামের বাড়ি বুঝেন, টিনসেট বাড়ি, নিচে পাকা উপরে টিনসেট। তো মনে হয় সবকিছু দুমড়ে মুচড়ে সবকিছু যেন একাকার করে ফেলতেছে, আমাদের টিনের যা কিছু আছে সবকিছু মনে হয় দুমড়ে মুচড়ে মনে হয় একাকার করে ফেলতেছে। তো যাই হোক বিষয়গুলা একমাত্র আমার মাই টের পায়, আসলে আমরা কেউ বাসায় থাকা সত্ত্বেও আমরা ঘরে থাকা সত্ত্বেও আমরা কেউ বুঝতে পারি না। তো এমনিভাবে কয়েকদিন আরো কিছু ঘটনা হয়। মেয়েটি যে ঘরে আর কি আত্মহত্যা করছে, ফাঁস নিছে যে ঘরে ফাঁসটা নাইছে, তো সেই ঘরে তার ফ্যামিলি বলতে আমাকে আমার আম্মু যতটুকু বলছে আর কি ততটুকুই, তার সে মেয়ের আম্মু যখন সে ঘরে যেত তখন তার আম্মু দেখতে পেত যে তার মেয়ে ওই যে বাসটার সঙ্গে, আসলে তাদের বাড়িটা ছিল তখন মাটির বাড়ি, উপরে টিন, নিচে আপনার দেয়ালগুলি ছিল মাটির, আর তার উপরে আপনার বাস ছিল, সে বাসের মধ্যে ফাঁস নিছে। তো যাই হোক যখন তার আম্মু ঘরে যেত তার আম্মু দেখতে পেত মেয়েটি ফাঁস নিয়ে সেই বাসের মধ্যে ঝুলন্ত অবস্থায়, আবার কখনো সে বাসের উপরে বসে আছে, আবার মানে বিভিন্ন ধরনের অনেক কিছু দেখা গেছে। তো আসলে বিষয়গুলা অনেক মানে কি বলবো অনেক ভয়ঙ্কর ছিল। তো আমার আম্মু আমাদের কাছে যখন শেয়ার করে তখন মনে মনে অনেকটা ভয় পাচ্ছিলাম, কিন্তু তবুও নিজেকে শান্তভাবে রাখি। আসলে যদি আম্মুকে বলি যে আম্মু বিষয়টা ভয় লাগতেছে তো আম্মু হয়তো বা নাও বলতে পারে। তো ছোট থেকে আমরা আবার ভূত প্রেত জিন এগুলো নিয়ে গল্প শোনার খুব ইন্টারেস্ট, খুব মজা পেতাম আমি গল্পগুলো শুনতে। তো তবু ভয় পাওয়া সত্ত্বেও আমি কিন্তু আম্মুকে কিছু বলিনি। এর মধ্যে আসলে হচ্ছে কি, তারপর যে ওই যে বলছিলাম যে আমার গ্রামের বড় আম্মু হবে, বড় আম্মু বলে ডাকি, তো আসলে আমার আব্বুর দাদি হবে। সেই স্বরূপে আমরা দাদি বলতে নিজের দাদি না, পাড়া প্রতিবেশী হিসাবে যে কোনো একটা সম্পর্কে দাদি হবে, সে সম্পর্কে আমরা দাদি বরম্ম বরম্ম বলে ডাকি। তো তার সঙ্গেও কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে, যার মধ্যে যেমন দেখা গেছে যে রাত্রিবেলা হলে তার জানালা দিয়ে যায় তাকে ডাকে, সেই আমার বরম্মকে, সেই মেয়েটি যে মেয়েটি মারা গেছে সেই মেয়েটি তাকে ডাকে, তাকে ইশারা করে, তাকে ভয় দেখায়, বিভিন্ন ধরনের অনেক কিছু করে। তো যাই হোক, বিষয়গুলো অনেক সেন্সিটিভ বিষয় আসলে, এরকম ঘটতে মানে বিষয়গুলো ঘটতে ঘটতে এক সময়ে সে বরম্ম প্রায় মৃত অবস্থা, সে ভয়ে অনেক কিছু করা হয়েছে তবু সে ভয়ে ধরেন যে প্রায় মরে যাবে মরে যাবে, এরকম অবস্থা, বিছানায় পড়ে গেছে। তো যাই হোক, এরকম হতে হতে অনেকদিন কেটে গেল, বেশ কয়েকদিন নেই, যেমন ধরেন আপনার 2-4 মাস এরকম কাটে গেল। তো এরকম মাঝে মাঝে আমাদের আবার আমাদের বাসায় ধরেন যে এরকম কিছু হইতো, যেমন ওই তাল গাছ দুমড়ে মুচড়ে মনে হয় আমাদের টিনের উপর ফেলতেছে, আমাদের ঘরের উপর ফেলতেছে, আমাদের দরজার জানালার বাহির থেকে আম্মুকে ডাকে মামি মামি বলে, আম্মু জবাব দেয় না, আবার যখন জবাব দেয় তখন আবার চুপ করে থাকে, আর কোনো কথা বলে না। এরকম ভাবে অনেক কয়েকটা দিন কেটে যায়। কেটে যাওয়ার পর এরপর হচ্ছে যে যখন বিষয়টা ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে, মেয়ের মা যখন সেই রুমের মধ্যে যায়, মেয়ের মা মেয়ের বাবা সেই রুমের মধ্যে যায়, তারা দেখতে পায় তার মেয়ে ঝুলন্ত অবস্থায় তার মেয়ে বাসের উপর বসে আছে, উপরে বসে আছে, ঝুলে আছে। কি একটা ভয়ঙ্কর অবস্থা, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপর তারা সে বাড়িতে আসলে গ্রামের বাসায় মিলাদ মাহফিল বা একটু দোয়ার আয়োজন করে, এরকম ভাবে করার পর হয়তোবা তারা কোনো হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে পরামর্শ নিছে। এরপর পরামর্শ নেওয়ার পরে তারা এক সময় সে ঘরটা সে বাড়িটা ছাড়তে বাধ্য হয়, সে বাড়িটা ভেঙে তারপর এখন তারা নতুন নতুন করে বাউন্ডারি করে, ইট দিয়ে বাউন্ডারি করে সুন্দর করে বাড়ি করে সেই বাড়িতে থাকতেছে। তো যখন তারা এই বাড়িটা ভেঙে সে নতুন করে বাড়ি করে সেই বাড়িতে তারা যখন চলে যায়, তারপর থেকেই আর এরকম কোনো কিছু শোনা যায় না। আসলে রাসেল ভাই বলতে কি, আমার ঘটনাটুকু এতটুকু ছিল, যাই হোক আমার ঘটনার আসলে গুছিয়ে বলতে পারিনি, কোন ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জিত দেখবেন। আর প্রিয় দর্শককে বলছি, আপনারও আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। তো রাসেল ভাই আমার ঘটনা এতটুকু ছিল, তো আশা করি আপনাদের ভূতের প্রেমের সঙ্গে ছিলাম, যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আপনাদের ভূতের প্রেমের সঙ্গে থাকবো। ভালো থাকবেন সবাই, রাসেল ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যখন কোনো অডিও ক্লিপের প্রশংসা পাই বা আপনাদের কাছ থেকে কোনো প্রশংসা শুনি, তখন মনটা ভরে ওঠে। আমি এটাই চাই যার ঘটনা তিনি নিজের কণ্ঠে শেয়ার করুন সবার সাথে, তাহলেই এই ঘটনার আসল যে মজা সেটা আপনি উপভোগ করতে পারবেন। তো যারা অডিও ক্লিপ পাঠান তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এই ক্লিপটি পাঠিয়ে আমাদের শ্রোতাদের মন জয় করে নিয়েছেন আপনারাই। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি, এটি একটি অডিও ক্লিপ, চলুন কথা না বাড়িয়ে শুনে আসি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই আমার পরিচয়টা দিতে চাচ্ছিলাম। আমি সাকিব আহমেদ, বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়নরত। আমি গাজীপুর জেলার কোন একটা স্কুলে পড়ালেখা করছি। তো আমি এখন যে ঘটনাটা বলবো, সে ঘটনাটা আমার সাথে ঘটেনি, ঘটনাটা সংগ্রহ করা আমার বন্ধুর মুখ থেকে শোনা। তো আমি তখন এক মাদ্রাসায় পড়তাম। তো মাদ্রাসায় ছুটির সময় বেশ কিছু ফ্রেন্ড মিলে গল্প করতে করতে হঠাৎ করে ও আর কি এই ঘটনাটা বলে। ওর নাম উসামা, ও এখনো গাজীপুর জেলায় পড়ালেখা করছে। তো ঘটনাটা যেটা বলছিল সেভাবেই আমি বলার চেষ্টা করছি, ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো উসামা তখন ঢাকায় পড়তো, ঢাকা, আবার ঢাকা কোন জায়গায় ঠিক আমার সেটা মনে পড়তেছে না, একটা স্বনামধন্য মাদ্রাসায় পড়ালেখা করতো। মাদ্রাসাটা ছিল হচ্ছে চারতলা বিশিষ্ট এবং সামনে বড় একটা মাঠ ছিল, তার সামনে একটা আর কি মাদ্রাসা প্রবেশ করার জন্য একটা মেইন গেট। তো তখন মোটামুটি ছোটই ছিল, বেশ বড়ও না, আবার তখন আর কি মাদ্রাসায় পড়ালেখা নাজেরা বিভাগে পড়ালেখা করত। তো ঘটনাটা শুরু হয় যেদিন, মানে সব খাওয়া দাওয়া শেষ করে, রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে পার্কে ঘুমের প্রস্তুতি নিয়ে ও ঘুমিয়ে যায়। তো ঘুমাচ্ছে প্রায় মাঝরাতের দিকে ওর ঘুমটা ভাঙে একটা বিকট শব্দে। তো তখন বিছানা থেকে উঠলো, আসেও অনেক ছেলে, ডানেও ছেলে, মানে অনেক ছেলেবেলে আর কি ঘুমাচ্ছে মাঝে আর কি যেমনটা হয়। তো ও দেখলো কারো ঘুম ভাঙেনি, শুধু ওর ঘুমটা ভাঙছে। তো তখন মনের ভুল ভেবে আর কি আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। তো কিছুক্ষণ পরে দেখলো শব্দটা আরো বিকট হচ্ছে। তো তখন নিচতলায় থাকতো, তখন এক প্রকার রেগেই আর কি দেখলো যে শব্দের উৎসটা বা শব্দটা কোথায় হচ্ছে। তখন সে বাইরে যায়, বাইরে যাওয়ার পরে দেখে শব্দটা আর কি ছাদের উপর থেকে আসতেছে। তো তখন ভাবলো যে আমি মাঠের দিকে যাই, দেখার চেষ্টা করি যে ছাদের উপর কি হচ্ছে বা কিছু কি কে কি শব্দ করছে আর কি। তখন এই ভেবেও মাঠের, মানে তখন প্রায় একটা দেড়টার উপরেই বাজে। তো ও এইভাবে সামনের দিকে অগ্রসর হয়। তো তখন মেইন গেটে কোনো দারোয়ান ছিল না, তাই আর কি কেউ দেখেনি যে এই মাঝরাতে আর কি মাঠে। তো মাঠে যায় ও দেখতে পেল যে একটা বস্তা, ছাদের উপর একটা বস্তা। ওই বস্তাটা আর কি ও যেটা দেখছে সেটা দেখার পরে, মানে আমরা শুনলাম যখন, তখন তো আমাদের প্রচুর ভয় লাগছে। ও সেই মুহূর্তে আসলে কেমনে টিকেছিল সেটাই ভাববার বিষয়। তো ও তখন দেখলো যে একটা বস্তা চারতলা থেকে পুরো উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, আর একটা বিকট শব্দ, হাসাহাসি কেউ পাচ্ছে না, শুধু উঠছে। তখন এই জিনিসটা দেখে ওর তো মাথা, মানে শরীর কাঁপতেছে, মাথা প্রচুর গরম, মানে জ্বর আসতেছে, এরকম একটা অবস্থা। তখন এই জিনিসটাও ভার সহ্য না করতে পারে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে সকালবেলা যখন চারটার দিকে নামাজের সময় যখন, বা নামাজের আগে যখন পড়ার জন্য উঠে, তখন দেখে যে ওর এই অবস্থা। এই অবস্থা থেকে তাড়াতাড়ি ধরাধরি করে মাঝের ভেতরে নিয়ে যায়। ভেতরে নিয়ে যাওয়ার পরে ওকে এসব জিজ্ঞেস করে পুরো সব খোলামেলা ভাবে বলে। তো ওর আব্বু ছিল আবার ইমাম, পাশের কোন একটা এলাকারই ইমাম ছিল। তো ওর আব্বু এটা শুনে, ওর আব্বুর বেশ অভিজ্ঞতা আছে এসব বিষয়ে, বেশ ঝাড়ফুঁক পারে আর কি। তো ঝাড়ফুঁক করে, করার পরে বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন বেড রেস্টে ছিল। থাকার পরে বেশ কিছুদিন পরে মানসে আবার আসে। তো বেশ ঠিকঠাকই চলছিল এক দুই মাস। পরে একদিন মানে সব ঠিক করে রাত্রিবেলায় আটটার সময় ওর মানে স্ট্যান্ডা বা পসরাব চাপে তখন সে মানে টয়লেটে যাচ্ছে, মানে টয়লেটে ঢুকে পসরাব করে, করার পরে যা দেখে আর কি সেটা দেখে ওর মাথাও স্থির ছিল না, মানে বুক ধরপড় ধরপড় করতেছে। আমরা যখন শুনলাম আমরা তো ভয়ে শেষ, যে অবস্থায় আর কি কেমনে কি। পরে ও দেখলো যেটা যে একটা ছায়া মূর্তি টয়লেটের সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। ও এটা দেখে ও অনুভব করলো যে প্যারালাইসিস, মানে প্যারালাইসিস রোগীর মতো হয়ে গিয়েছে, মানে ওর শরীরে কোনো শক্তি নাই, খুব মানে একটা যা তা অবস্থা, মানে উঠতে পারতেছে না, গেট যে খুলবে খোলার শক্তিটাও পাচ্ছে না, দাঁড়ানোর শক্তিটাও পাচ্ছে না, আবার যে জোরে জোরে চিল্লাবে যাতে কোন একটা উপায় হয় সে চিল্লানোর শব্দটাও পাচ্ছে না। তো এই অবস্থায় বেশ তিন মিনিট চার মিনিট ওখানে ছিল, তারপরে শরীর আস্তে করে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আর কি ও দরজাটা খুলতে পারে। পরে আবার সবাই ওকে ধরে ধরে বের নিয়ে যায়, ও টয়লেট থেকে বের হয়ে সেন্সলেস হয়ে যায় আর কি। সবাই ওকে ধরে ধরে আবার মাদ্রাসার ভিতরে নিয়ে যায়, মানে ও যে বিভাগে পড়তো নাজিরা বিভাগ, সেই বিভাগে হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুর তার আব্বুকে ফোন করে, উসামার আব্বু, তো ফোন করে জানায় বিষয়টা। পর আর কি ওর আব্বু বলে যে এটা নাকি বংশ, মানে বংশ থেকে এরকম একটা সমস্যা আছে, ওর নাকি এসব সমস্যা হবে, এটা সমাধান করা প্রায় অসম্ভব। তো পরে আর কি ওই মাস্টার যে হুজুর ছিল বলে আপনার ছেলের জন্য তার মাদ্রাসার এরকম সমস্যা হবে, ওর সমস্যা মানে এখানে যে ছেলে পেলে আছে তাদেরও তো সমস্যা। পরে বলছে যে আপনি মাদ্রাসা থেকে নিয়ে যান, যদি ঠিক হয় তাহলে দিয়ে যান, আর ঠিক না হলে তো পসিবল না মাদ্রাসায় পড়ানো। তো আর কি এইভাবে পরে আর কি ওই মাদ্রাসা থেকে চলে আসে। তো এই ছিল ঘটনা। ঘটনাটা ভালো লাগলে ছাড়বেন, ভুল টুটে হয়ে থাকলে খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন রাসেল ভাই।
Spirit, be here with me. Get to me.
Booth.com. The fear returns with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং অবশ্যই সেটা একটা অডিও ক্লিপ। তার আগে ছোট্ট করে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আর আপনি তো সবসময় ভালো দলে থাকেন। তো আজকে আমি ছোট ছোট চারটা ঘটনা বলবো, বেশি বড় না, মানে একটু এক্সপিরিয়েন্সের ঘটনাই আর কি। তো শুরুতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা থানায়, আর গ্রামের নাম হচ্ছে মোরাগাছা, যেটা হচ্ছে মানে কুমারখালী থানার জিলাপিতলার থেকে একটু আগে। এটা হচ্ছে মোরাগাছা, খোকসার মধ্যে পড়ে আর কি। আর আমার নাম হচ্ছে তামিম আহমেদ সজল। আর ঘটনা হচ্ছে আমার আব্বুকে, একটা ঘটনা আমার আব্বুকে কেন্দ্র করে, একটা আমার বন্ধুর মাকে কেন্দ্র করে, আর একটা হচ্ছে আমার বন্ধুর ভাইকে কেন্দ্র করে। এই হচ্ছে ঘটনা। তো ঘটনার বিবরণীতে আমি একটা কথা আগে থেকে বলে রাখতে চাই। একটা মানে রাস্তা আগে মানে এখন আমরা যেখানে থাকি আর কি, এখানে আগে নদী বা মানে এখানে দিকে আসলে জঙ্গল টাইপের ছিল আর কি, মনে করেন জঙ্গল ছিল, কাঁঠাল বাগান ছিল, আম গাছ বলতেছি, এই যে কলা বাগান ছিল, এইসব আর কি। তো রাস্তাটা হচ্ছে নদীর দিকে। এখন অবশ্য এদিকে বাড়িঘর অনেক হয়েছে, অনেক বাড়িঘর হয়েছে, এখন আর ওই রকম নদী টদী নেই, নদী আছে কিন্তু বেশিরভাগই হচ্ছে বাড়ি হয়ে গেছে, নদী মানে ওই অপোনেন্ট একটু বেশি চেপে গিয়েছে আর কি। তো রাস্তাটা সোজা নেমে এসে চলে গেছে, বাম হাতে কাঁঠাল বাগান ছিল, এখন ওইখানে হচ্ছে কলা বাগান হয়েছে আর কি। এবার আমি ঘটনায় আসি। তো এটা 4-5 বছর আগে, 21 সালের দিকে। তো ওই সময় আমার একটা হচ্ছে আমার কাকুর ছেলে, আমার চাচাতো ভাইয়ের আর কি মুসলমানি হয়, সন্নতে খাতনা। তো তারপরে আমার আব্বু মানে আমরা আগের দিন চলে আসছি, আর আমার আব্বু হচ্ছে রাতে, রাত 1টা বা 2টা হবে, কারণ পুরুষ মানুষ, আর তার মানে চাচাতো ভাইয়ের ছেলের সন্নতে খাতনা, তো তার অনেক কাজ থাকে। তো এই জন্য মনে করেন যে একটু দেরিতে আসছে, আর আমার আব্বু এরকমই দেরিতে বাসায় আসে, 12টা 1টা বেজে যায়। তো আসার সময় আর কি ওই রাস্তা দিয়ে আসে, আসতে আমাদের বাসা হচ্ছে নদীর এদিকে, মানে নদী কিছু দূর আগে, এখানে অনেক ঘর হয়েছে, মানে এগুলো হচ্ছে সরকারি ঘর আর কি, এখানে অনেক অনেকই আছে। আর এই ঘটনা হচ্ছে যখন মানে এই ঘর দেওয়া হয়েছে 2018-তে, আর ঘটনা 2021-এ ঘটছে আর কি। তো আমার আব্বু আসতেছিল, আসতে আসতে মানে চরের দিকে নামবে আর কি, তো ওই সময় দেখে চরের রাস্তা দিয়ে মানে ওই রাস্তা যে রাস্তা দিয়ে মানে আমাদের বাসায় ঢুকবে আর কি, মানে আমাদের ওই এরিয়াটুকুর ভিতরে। তো আমার আব্বু ওই সময় মানে আমার বলতে কেমন কেমন লাগতেছে, এখন রাত 1টা বেজে গেছে প্রায়, কেমন কেমন লাগছে তারপরে বলি যে আমার আব্বু আসতেছে। আসতে হঠাৎ তার চোখে পড়ে সামনে একটা অবয়ব আর কি, যার মাথা নেই, ঠিক আছে, মাথা নেই, মানে হাত একবার মানে দুই হাতই, একবার বাম দিকে ডান দিকে, বাম দিকে ডান দিকে, মাথা নেই তার। এরকম করতে 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 অনেক নিচ থেকে মানে আব্বু মানে একটু আমার আব্বুর একটু সাইড দিয়ে চলে গেল আর কি, অল্প একটু সাইড দিয়ে চলে গেল। এটা হচ্ছে প্রথম ঘটনা আর কি। আমার আব্বুর বেশি একটা কোনো পরের দিন বেশি এরকম একটা বেশি ক্ষতি হয়নি, আর আমার আব্বুর অনেক সাহস, জীবনে অনেক কিছুই দেখছে আর কি। তো এটা হচ্ছে প্রথম ঘটনা। তো এবার দ্বিতীয় ঘটনা বলি, ঠিক আছে। দ্বিতীয় ঘটনা হয় যে আমার ফ্রেন্ডের বড় ভাই আর কি, মানে আমাদের এইখানে আর কি প্রতিবেশী বলা যায়, তো প্রতিবেশী ওই বড় ভাইয়ের ভাইকে নিয়ে, উনি খোকসাতে কাজ করে, ঠিক আছে, মানে কুষ্টিয়া জেলার খোকসা থানায় কাজ করে, খোকসা থেকে এখানে আসতে 10 টাকা বা 15 টাকার ভাড়া লাগে, সামথিং এরকম। তো উনি রাত 11টার দিকে আসতেছে, তো 11টায় আসতেছে এদিকে, আসতে আসতে এই যে এইখানে আবার পরিচিত হচ্ছে যে কাঁঠাল বাগানের নিচে একটা শিশু গাছ আছে, বড় শিশু গাছ, শিশু গাছের বাম পাশে যে কাঁঠাল বাগান বললাম, আগে ছিল কাঁঠাল বাগান কিন্তু এখন এটা পুরাই কলা বাগান হয়ে গেছে আর কি, দুই পাশে কলা বাগান। তো এই কলা বাগানের কলা বাগান এক সাইডে আছে, আর মেগুন বাগান আছে, মেহগুনি গাছ এক সাইডে, মেহগুন বাগানে একটু বেশি ভিতরে। আমি ওই ভাইয়ের নামটা না বলি আর কি, নাম সবারই, কারোর নাম বলা উচিত না এখানে, তারপরে নামটা না বলি। তো ভাইয়া, আমি ভাইয়া বলেই সম্বোধন করি, তো ভাইয়া দেখে যে ওই বাগানের মধ্যে অনেক সুন্দর মানে অনেক সুন্দরী একটা ছোট্ট মেয়ে বসে লাইক কান্নাকাটি করতেছে এরকম। তো তখন আর কি আমার ওই ভাইয়া তাকে জিজ্ঞেস করে আর কি, মানে কাছে যায় জিজ্ঞেস করে, কি হয়েছে মনি তোমার, তুমি এভাবে কান্না করতেছো কেন, চলো তোমাকে বাসায় দিয়ে আসি, তোমার বাসা বলো আমি তোমাকে দিয়ে আসি। তখন আর কি সেই বাচ্চাটা আর কি বলে ওঠে যে, তখন বাচ্চাটা বলে যে, তুই যেখানে যাচ্ছিস ওইখানে যা, আমার কাছে আসিস না। তো এইটা বলার পরে তো মানে আমার গায়ের বলছি গায়েটা মানে শিউরে উঠতেছে আর কি। তো এইটা বলার পরে উনি এমন দৌড় দিয়েছে, দৌড় দিয়ে বাসায় আসছেন। তো বাসায় আসার পরে সবাইকে ঘটনাটা বলে তিনি একটু অসুস্থ টাইপেরই হয়ে যায়। তারপর থেকে যত রাতেই আসুক ভিতরে বিশেষ একটা ভ্যান আসে না, ঠিক আছে, কিন্তু তারপরে উনি যেভাবে হোক ভ্যানে আসবে আর নাইরে সন্ধ্যার আগে চলে আসবে। একদিন দেখাতেই তার এরকম ভয় হয়ে গেছে। তো আমি যে দুইটা ঘটনা বললাম সেই দুইটা একই রাস্তায়, আর যে আরো দুইটা বলবো ওই দুইটাও সেম একই রাস্তা দিয়েই হয়েছে। কারণ এই রাস্তাটা একটু সমস্যা আছে, কারণ একসময় যুদ্ধের সময় এইখানে মানে অনেক মানে অনেক মানুষকে হচ্ছে মেরে আর কি এইখানে ফেলে রেখে যাইতো। আর যে কাঁঠাল বাগান, এখন যেটা কলা বাগান হয়েছে, ওই কাঁঠাল বাগানে একজন গলায় ধরে নিয়েছিল ভাই। এটা একসময় মানে এটা হন্টেড প্লেস আর কি, হন্টেড প্লেস। তো পরে সরকার এখানে ঘর বানাইছে আর কি থাকার জন্য। তো এবার তৃতীয় ঘটনায় আসি। এইটা হচ্ছে আমার আর একটা ফ্রেন্ড তার মায়ের ঘটনা। ওই রাস্তার শুরুতে মানে এটা কিছু বছর আগেই, এটা হচ্ছে কিছু বছর আগেই, উনি ওনার বাড়ি থেকে বেশি একটা দূর না আমাদের এই মানে এই বাগানটা আর কি, কাঁঠাল বাগান মানে কলা বাগান যেটা আগে কাঁঠাল বাগান ছিল, তো এটা বেশি একটা দূরে না। তো উনি গরমের সময় বসে আছে, এখন হুট করে দেখে ওইদিক থেকে মানে আমার আব্বু যেরকম দেখছে লাইক সেম আর কি, মাথা নেই মানে প্রায় অর্ধেক নেই, হাত আছে, ঠিক আছে, হাত ওইরকম মানে বাড়ি দিতে 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 আসতেছে। তো আমার ওই আন্টি আবার বলতেছে যে এই কিডারে, আর উনি বলতেছে এই আমিরে, মানে কি আর বলবো, ঠিক এইভাবেই বলতেছে। তারপরে উনি হচ্ছে মানে বাড়ির বাইরে বসে ছিল, ও তাড়াতাড়ি করে মানে ভিতরে চলে গেছে আর কি। আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আজকে থেকে 2-3 দিন আগে ঘটছে, ওইটা আমার ফ্রেন্ডের সাথে আর কি, ফ্রেন্ডের সাথে ঘটছে। সেম রাস্তায় সেম জায়গায় বলতে নদীতে নামতেই মানে আমাদের ঘরের ওইদিকে নামতে মানে বাড়ির ওইদিকে নামতেই আর কি। আমি আপনাকে ভিডিও পাঠাবো, আপনি সম্পূর্ণ দেখে নিন, ওই রাস্তাটার ভিডিও দিব, বা এখন যেরকম পরিস্থিতি আছে আমি আপনাকে ভিডিও দিব না, আপনি দেখে রাখেন। তো ও রাত কত 10:30 বা 11টা সর্বোচ্চ, ও একটু হালকা পাতলা নেশা করে হালকা পাতলা। তো ওই দিন নেশা করার জন্য নিচে আসতেছিল যে যদি ওর কোনো ফ্রেন্ড ট্রেন্ড পায় এদিকে তো নেশা করবে আর কি। তো আসার সময় দেখে আর কি একটা ভ্যান, একটা মানুষ সিটে বসে আছে, একজন বডিতে বসে আছে, একজন দাঁড়ায় আছে। হ্যাঁ, তো একজন দাঁড়ায় আছে, ওর সামনে ঠিক ওর 2-3 ফুট হাঁটতেছে মানে আমার বন্ধু হাঁটতেছে, আর ওর 2-3 ফুট সামনে থেকেই ও সামনে চলে আসছে, মানে ঠিক ওর দিকে মুখ করে তাক। ওই ও আবার হচ্ছে টর্চ লাইট মারছিল ওদের দিকে, আবার সামনে চলে আসছে। সামনে চলে আসার পরে ও যখনই লাইট মারার পরেই সামনে আসছে, তো এসে ও শুধু জাস্ট একবারই দেখতে পারছে। দেখার পরে ও দেখে ওই বড় বড় মানুষগুলো ছোট ছোট হতে 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 কলা বাগানের দিকে চলে গেল, মানে নিমিষে আর কি ছোট ছোট হতে হতে। তারপরে দেখে ভ্যান ট্যান সব গায়েব, কোনো কিচ্ছু না, একটা মানুষ তো দূরের কথা, ভ্যানটাও নাই ওইখানে। তো ওইখান থেকে দৌড়ায় 20-30 সেকেন্ড দৌড়ালেই একটা দোকান পাওয়া যায়। তো তখন আর কি দোকানটা একটু খোলাই ছিল আর কি, বন্ধ করবে। তো ওই দোকানে এসে ডিরেক্ট কান্নাকাটি শুরু করে দিছে, কান্নাকাটি শুরু করতে মানে ওর শিয়ক অবস্থা হয়ে গেছে আর কি, মানে ওর অবস্থা টোটালি খারাপ। আমি যখন ওকে বলি যে এইটা সত্যি নাকি, আমি তো, আমার তো বিশ্বাস হয় না, মানে আপনাদের ওই মানে শেষের ঘটনাটা, বিশেষ করে শেষের ঘটনাটা আপনাদের বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু পরে আমি ওরে আমি এইভাবেই বলতেছি যে এটা কি সত্যি, তুই কোনো প্রমাণ দিতে পারবি বা কোনো কিছু? ও তখন ওর মেয়ের বয়স কত, 3-4 বছর হবে? ওর মেয়েকে বুকে নিয়ে বলতেছে, আমার মেয়েকে আমি শুয়ে বলতেছি যে আমি এটা দেখছি। এখন বাকিটা আপনাদের উপরে, আমার এই 4টা ঘটনাই ছিল, বাকিটা আপনাদের উপরে, আপনারা যদি বিশ্বাস করেন করতে পারেন, আর বিশ্বাস না করলে তো আর কিছু করার নাই। তবে এই ঘটনাগুলো 100% সত্য ঘটনা, একটু ভুল নেই বা আমি বানিয়েও কিছু বলছি না। আর ভূত.com এর সাথে অনেকদিনই থাকা হয় আমার, মানে এটা আর কি রাতের ওষুধ, মানে ঘুমানোর ওষুধ আর কি। এই যে এখন এটা রেকর্ড করতেছি, রেকর্ড করে হয়তো কালকে সকালে পাঠাবো। আর এখন আবার ভূত FM, মানে ভূত.com আর কি, যেটা আগে ভূত FM ছিল, তো ভূত.com লাগায় আমি আবার ঘুমায় যাব। এটা শুনলে ঘুম চলে আসে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই এতদিন ধরে আমাদের এই আনন্দ দেওয়ার জন্য। এটারে অন্যরকম একটা ফিলিংস আর কি। তো আমার ঘটনা হচ্ছে এইটুকুই। রাসেল ভাই আপনি যদি, আমার কাছে আরো অনেক ঘটনা আছে, অনেক ভয়ঙ্কর, আমার দাদার সাথে ঘটছে বিশেষ করে, আমার বাবার সাথে ঘটা অনেক আছে, আবার আমার খালার সাথে একটা ঘটনা ঘটছে বা এখনো মাঝে মাঝে হয় আর কি, সব অনেক ঘটনা আছে। যদি আমার এই ঘটনাটা সিলেক্টেড হয় তো প্লিজ আপনি এটা ই করবেন আর কি, প্রচার করবেন। আর আমি আমার নাম্বার বা দিয়ে দিব, আর যদি প্রচার করেন তাইলে আমাকে একটু বলেন প্লিজ, কারণ এই ঘটনাটা আমি মানে কখনো ই করি নাই আর কি, এরকম ফার্স্ট টাইম মানে ভয়েস দিচ্ছি আর কি, কখনো করা হয় নাই। তো প্লিজ এটা আপনি প্রচার করেন। আর আমার কাছে অনেক ঘটনাই আছে, আর লিসেনার্সদের উদ্দেশ্য করে বলতেছি, সবসময় ভূত.com এর পাশে থাকেন। ভূত.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন, কারণ আপনি সবসময় ভালো থাকেন। তো আমি বর্তমানে কাতারে আছি, আমি কাতারে ইউনিভার্সিটি অফ দোহা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়তেছি, BBA করতেছি এইখানে। তো এইখানে অনেক মানে কিছুদিন আগে মে মাসের দিকে আই গেস, ওই টাইমে আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম। তো এর আগেও আমি পাঠাইছি কিন্তু মানে সিলেক্ট হয়নি কোনো কারণে হয়তো বা, বাট মে মাসে যেটা পাঠাইছিলাম ওইটা কি সিলেক্ট হয় আমাকে জানানো হয়, কিন্তু ওইটা এখন পর্যন্ত প্রচার করা হয় নাই। তো যেদিন আপনার ভালো মনে হবে করবেন, সমস্যা নেই। আর রিসেন্ট গত পরশু আমি একটা ঘটনা পাঠাইছি, ওটা এখন অবজার্ভে আছে। তো যে মেইন কথা হচ্ছে যে আমি কিছুদিন আগে আমার মানে করিডোরে মানে রুমের বাইরে আর কি বসার একটা স্পেস আছে, তো এখানে সোফা আছে, বসি আমরা, আড্ডা টাড্ডা দিই, সিগারেট খাই অনেকেই। তো আমার পাশের রুমে একটা বড় ভাই আছে, আলম ভাই, তো উনি হচ্ছে আর কি বের হয়, তখন আই গেস রাত আনুমানিক 2টা বাজে। তো তখন বের হওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করি যে ভাই এরকম আপনার কাছে কি কোনো ঘটনা আছে কিনা, ভূতের কোনো ঘটনা আছে কিনা আপনার সাথে, হয়েছে কিংবা আপনি শুনছেন এমন কিছু আছে কিনা। তো সে বলে যে তেমন আহামরি তো এরকম কোনো ঘটনা নাই, কিন্তু ছোট একটা মানে গল্প টাইপ আছে যেটা আমার সাথে হয়েছে, আমি ফেস টু ফেস ওইটা ফেস করছি। তো আমি বলছি ঠিক আছে ভাইয়া বলেন, আমি ওইটা আর কি যদি অনুমতি দেন আমি ওইটা ভূত.com এর সাথে শেয়ার করব। তো সে বলে ঠিক আছে সমস্যা নেই তুমি শোনো। তো সে যেটা বলে আমাকে মানে তার ভাবে মানে তার মতো করে আমি বলার চেষ্টা করতেছি। তো একদিন হঠাৎ করে আর কি আমাদের গ্রামে আমার বাড়িতে ওই জমি জমার কিছু সমস্যার কারণে আমার চাচাদের আর কি ডাকা হয় রাতে আনুমানিক 10টা 10:30 দিকে। তোমাদের বাড়িতে তারা সবাই আসে, আসার পরে আমরা আর কি মানে বসবো, জমির যে ঝামেলাটা আছে ওইটা মানে মিউচুয়াল করব। তো আমার যে বড় চাচা, তো উনি তখন আসে নাই তখনও, তো এর জন্য আর কি আমাকে বলা হয়, অনেকক্ষণ ওয়েট করছি, ওয়েট করার পর বলা হয় যে আমার আব্বু আমাকে বলে যে তোর চাচারে ডাইকে নিয়ে যে সব বাসার উপর সবাই চলে আসছে, আপনি আসেন। তো আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আমি যাচ্ছি। তো আমার আম্মা বললে যে আলম তুই তো একা যাইতে পারবি না, তুই একজনকে নিয়ে যা সাথে। তো আমি বললাম যে কি আর হবে, এখন যাবো এখান থেকে কোনো সমস্যা হবে না, এখন মাত্র বাজে 11:30, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি একটা টর্চ লাইট, ছোট যে প্লাস্টিকের টর্চ লাইট গুলো আছে না আগের, তো মানে পেন্সিল ব্যাটারি টাইপের, ওইটা নিয়ে আমার মানে বের হয়েছে বাসা থেকে। তো আমি বাসা থেকে বের হওয়ার পর আমার ব্রেনে কাজ করছে যে আমি যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তায় আর কি একটা গোরস্থান আছে, আর ওই গোরস্থানটা নিয়ে অনেকেই অনেক কথা বলে যে ওই গোরস্থানে এইটা হয়েছে, এইটা হয়েছে, আমি এটা ফেস করছি। তো আমি আর কি মানে ওই বাসায় যখন ছিলাম তখন আর কি এটা আমি মানে ভাবতে পারি না, আর এটা ভাবিও না, মনেও ছিল না আমার। তো গোরস্থানের মানে অনেকটা দূরেই আমি, তখন আমার এটা মনে পড়ছে। তো দেন আমি ভাবতেছি যে এখন তো চলে আসছি, এখন তো কিছু করার নাই, আমাকে যাইতে হবে। তো আমি ভাবলাম যে যাই কি আর হবে। তো আমি লাইটটা মারতে মারতে যাচ্ছি, তো লাইটটা মারতে মানে যখন গোরস্থানের কাছে গেছি, তো ওইখানে গিয়ে আমি মানে কিছু শব্দ শুনি, শব্দটা লাইক আপনার আপনার মানে একটা প্লাস্টিকের ওইটাকে বোলের মধ্যে আপনি আর কি যদি ভাত টাত মাখান কিছু একটা মিক্স করতেছেন আপনি হাত দিয়ে, ওই টাইপের। তো তো আমি আর কি ওইটা দেখার জন্য ওইখানে লাইটটা মারি। তো ওইখানে কিছু একটু একটু বর্ণনা দিই, বর্ণনাটা হচ্ছে কি যে আপনার ওই যে গোরস্থানটা, ওই গোরস্থানের মানে আমি যে সোজা সোজা ওইখানে আর কি পাশে মানে ওই গোরস্থানের একদম শেষ শেষ প্রান্তে, হ্যাঁ, তো শেষ প্রান্তে একটা পুকুর আছে, ওটা পুকুর বলা চলে না, ধরেন জলাশয় আর কি, একটু পানি জমে থাকে এমন টাইপের। তো ওইখানে একটা গাব গাছ কাটা আছে, তো কাটা মানে ওইখানে ওই গাব গাছটা ধরেন 1 ফুট কি 1.5 ফুট এতটুকু অবশিষ্ট আছে গাছের, উপরের বাকিটুকু কাটা। তো আমি যখন ওইখানে লাইট মারি দিই, ওই কাটা গাছের ওইখানে বসে আছে কালো অবয়বটা, তো বসে আছে, বসে ওই একটা লাল একটা বোল প্লাস্টিকের মানে বোঝা যাচ্ছে আর কি, তো ওইটার মধ্যে কিছু একটা করতেছে। তো আমি প্রথমে বলি যে কে, কোনো রেসপন্স না, আমি বলতেছি কে ওইখানে। তো থার্ড টাইম আমি যখন বলছি আমার ভয়েসটা একটু গ্রো করছে, আমি একটু জোরে বলছি যে ওইখানে কে বসে আছে এত রাত্রে। তো আমার ওই অপর প্রান্ত অবয়বের থেকে রিপ্লাই আসে যে তোর সমস্যা কি। তো আমি এটা ভাবার পর আমি মানে প্রথমের দিকে আমি তো ওইভাবে নিয়ে নেই বিষয়টা, আমি নর্মালি নিছি যে হয়তো বা মানে প্লাস্টিকের বোল যখন দেখছি তখন আমি ভাবছি যে মাছ টাছ মারবে কি, হয়তো ওইটা প্রিপেয়ার করতেছে, রেডি করতেছে সবকিছু। তো আমি বলি যে আমার কি মানে, এত রাত্রে আপনি এখানে কি করেন আমি পরে। তো এইটা বলার পরে কোনো রিপ্লাই আসে নাই। তো আমি বলতেছি কথা বলেন না কেন, আমি মানে একটু অ্যাগ্রেসিভ ভাইব নিয়ে বলছি যে কথা বলেন না কেন, কি সমস্যা। তো সে তখন আমাকে বলতেছে যে ওয়াশরুমে আসছে, তো আমাদের গ্রাম্য ভাষায় বলছে, ওটা আমি ইউজ করতেছি না। তো আমাকে বলতেছে আমি এখানে ওয়াশরুমে আসছে। তো আমি অবাক হয়ে যাই যে কি ব্যাপার, এত রাত্রে মানে প্লাস্টিকের বোল মানে কিছু একটা মিক্স করতেছে আমি দেখতেছি, আবার বলতেছে ওয়াশরুমে আসছে গোরস্থানের মধ্যে। তো আমি মানে তখন আমার ব্রেনে এত কিছু মানে ক্যাচ করতে পারে নাই যে আমি এত কিছু ভাববো, ওই সময়টা আমি পাই নাই। তো সে আমাকে বলতেছে যে তুই এখান থেকে যা। তো এইটা বলার পর আমি বলতেছি যে গোরস্থানের মধ্যে আপনার কি মানে, গোরস্থানের মধ্যে থেকে ওয়াশরুম করতে আসে না, আপনি এইখানে এই কাজ করতে কেন আসছেন। তো এটা বলার পরে উনি আমার দিকে ঘুরে বসে মানে অন্যদিকে ঘুরেছিল, তো তখন এটা বলে আমি যখন বলছি ওটা বলার পরে সে আমার দিকে ঘুরে বসে, তো ঘুরে বসার পরে আমি মানে ফেসটা দেখতে পাচ্ছি না, মানে কালো কাপড় দিয়ে, চাদর না আসলে, ওটা কালো একটা কাপড়, কাপড় দিয়ে মুখের উপর দিয়ে ঢাকা, কিন্তু হাত হাত দুই হাত আমি দেখতে পারতেছি, তো হাতটা পুরাটাই কালো লোম, বড় বড় লোমে ভর্তি। তো সেইটা মানে আমি যতটুকু দেখতেছি যে ওটা মানে পা দিয়ে, মানে কিছু আছে না বসে বসে পা দিয়ে আগাচ্ছে, একটু আস্তে আস্তে হাঁটতেছে আর আগাচ্ছে পা দিয়ে বসা অবস্থায়, ওইটা না, তো সে বসে আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে আমার দিকে আগাচ্ছে। তো এটা মানে ওইটা যখন আমি দেখছি তখন মানে আমি মানে অন্ধকার তো মানে পা তো দেখতে পারতেছি না, তাই ভাবতেছি যে হয়তো বা পা ইউজ করতেছে উনি। তো উনি আমাকে বলে যে তোর কি কিছু লাগবে কিনা, তো আমি বলি আমি ভাবতেছি যে আমার লাগবে কিনা মানে কি, পরে মানে তৎক্ষণাৎ দুই তিন সেকেন্ডের মধ্যে আমি এটা ভাবছি এবং রিপ্লাই দিয়ে দিছি যে না আমার কিছু লাগবে না। তো এটা এটা যখন বলছি মানে আমার যে রাস্তায় তো আমি দাঁড়ানো, তো আমার সামনের দিকে রাস্তা বরাবর কিছু একটা শব্দ শুনি, কিছু একটা পড়া, তো ওইদিকে আমি লাইটটা মারি যে ওইখানে কি হয়েছে। তো ওইদিকে লাইটটা মারার পরে আমি যখন আবার ব্যাক এই আমার ওই অবয়বটার দিকে লাইট মারি, দেখি যে ওইখানে কিছুই নেই। তো এখানে মানে আমি যে ওটা দেখতেছি গোরস্থানের মধ্যে এটা কিভাবে সেটা আমি কি বলি, যে অনেক আগের যে গোরস্থানগুলো ছিল ওইটার বাউন্ডারি ছিল না, মানে ইটের যে এখন বাউন্ডারি গুলো দেয় তখন আর কি ওই বাঁশের বাঁশের চিকন করা বাতা বলি আমরা, তো ওইটার বাউন্ডারি ছিল, ঠিক আছে। তো যাই হোক এটা যখন আমি দেখছি তো তখন আর কি আমি মানে ভয় পাই, প্রচুর পরিমাণে ভয় পাই আমি। ভয় পাওয়ার পরে আমি তখন আর কি আমার মাথায় সম্পূর্ণ জিনিসগুলো ঘুরতেছিল যেটা কি, মানে আমি তখন আর কি ভাবতে শুরু করি যে এটা অলৌকিক কিছু, কিন্তু আমি যতক্ষণ কথা বলতেছিলাম তখন আমি এইগুলো ভাবি নাই ততক্ষণ পর্যন্ত। তো এরপর আমি ওই চাচার বাড়িতে যাই, যাওয়ার পরে আমি চাচার বাড়ির থেকে আমি বাসায় ব্যাক করি। তো বাসায় আসার সময় কোনো কিছুই হয় নাই আল্লাহ রহমতে। তো বাসায় আসার পরে আম্মুকে আমি সবকিছু খুলে বলি, তো সে তৎক্ষণাৎ আমাকে বটি বটি পুরায় ওটা পানির মধ্যে ভিজিয়ে পানিটা আমাকে খাইতে বলে। তো খাইতে বলার পর আম্মুকে যখন আমি এটা বলি, তো আম্মু ওই ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে রাত্রি একটা বাজে তখন, তো ডেকে আনে। ডেকে আনার পরে ইমাম সাহেব বলে যে তোমার তো কপাল ভালো যে তোমাকে দেখা দিছে, এখন ওইটা তো সবাইকে দেখা দেয় না। আমি বলি যে দেখা দিছে মানে বুঝলাম না। তো সে বলতেছে যে সে তোমাকে বলছে না যে তোমার কি কিছু লাগবে কিনা, তো সে তোমাকে অফার করতেছিল যে তোমার মানে তোমাকে ভালো লাগছে তার, তাই তোমাকে তোমার সামনে আসছে এবং সে তোমাকে অফার করছে যে তোমার কি কিছু লাগবে কিনা। তুমি তখন তৎক্ষণে যা চাইতো সে তোমাকে ওইটা দিয়ে চলে যেত, কিন্তু তুমি যখন বলছো যে কিছু লাগবে না সে তখন চলে গেছে। তো ঠিক আছে গেল। লাস্টে একটা ছোট্ট একটা এন্ডিং আছে, সেইটা হচ্ছে কি মানে আমি যেখানে দাঁড়ায় কথা বলতেছিলাম ওই অবয়বটার সাথে, তো আমি কিন্তু নর্মালি মানে নর্মাল যে ভয়েস আছে না একদম ধীরে কথা বলতেছিলাম, কারণ ওইটা আমার দুই তিন হাত সামনেই বসা। সো ওইভাবে আমি চিল্লায় জোরে কথা বলার তো কোনো দরকার নাই, তো আমি কিন্তু একদম নর্মালি যে মানুষের সাথে কথোপকথন হয় তো ওইভাবেই কথা বলতেছিলাম। তো এখানে হয়েছে কি, সকালবেলা গোরস্থানের থেকে একটু দূরে একটা বাড়ি আছে, তো ওই বাড়ি যে চাচা থাকে ওই চাচা আমাদের বাসায় আসে সকালবেলা। তো বাসায় আসার পরে বলতেছে মানে আম্মুকে বলছে যে আলম কালকে রাতে 11:30-11:30 দিকে ওই গোরস্থানের সামনে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চিল্লাই চিল্লাই কার সাথে কথা বলতেছিল, ওইভাবে অনেক উচ্চস্বরে চিল্লাচ্ছিল। তো আমাকে যখন এই কথাটা বলে, তো আমি বলি না চাচা আমি তো চিল্লায় কথা বলি একদম নর্মালি যেভাবে কথা বলে আমি এখন যেমনে বলতেছি এমনি বলছি। তো চাচা বলতেছে না আলম তুমি অনেক উচ্চ স্বরে জোরে চিল্লায় কথা বলতেছিলে, যে লাইক তুমি কারোর সাথে ঝগড়া করতেছ এমন টাইপের শোনাচ্ছিল। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। আমার কাছে আরো অনেক অনেক ঘটনা আছে, আমার রুমমেট পাকিস্তানি, তো ওরাও আমাকে কিছু ঘটনা শেয়ার করছে। আপনি চাইলে আমাকে আপনি যদি বলেন তাহলে আমি ওইগুলো আপনাকে পাঠাবো, কিন্তু মানে মনটা মাঝে মাঝে একটু খারাপ হয় যখন দেখি যে ঘটনা পাঠানোর পরও সিলেক্ট হচ্ছে না, তো এইগুলো দেখে একটু খারাপ লাগে। তো সমস্যা নেই রাসেল ভাই, যতদিন না সিলেক্ট হবে আমি ততদিন পাঠাতেই থাকবো, কারণ ভালোবাসি আপনাকে অবিরাম, ভালোবাসা আপনার জন্য দোয়া, আপনি যেন অনেক হায়াত দান করুক আপনাকে। ভূত.com চিরজীবী হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই।
ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে, ফিরে আসবো আবারও খুব দ্রুত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।